FM, the night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও ফুটকের FM, আমি লাসেলাসির সাথে, আমার সাথে হয়েছে মাসুম ভাই, এবং আজকে অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফুট FM এ। এবং কথা বলতে বলতে রাত 12টা বেজে গেল, আর আজকে বিভিন্ন জায়গাতেই মেঘলা মেঘলা একটা দিন, এবং আমি আশা করছি যে মেঘলা দিনে মেঘলা রাতে আমাদের ফুট FM অনেক জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবে, এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। শুরুতে জেনে দিই কিভাবে আমাদের সাথে কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা মেইলে আপনাদের ঘটনা পাঠাতে চান, মেসেজ না ঘটনা, যদি মেইলে ঘটনা পাঠাতে চান তাহলে যেটা করতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেসটা আপনাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে bhutafm@radiofurti.fm, which is bhutafm@radiofurti.fm। আর আপনি যদি চান আপনার কমেন্ট আমি পড়ে শোনাই, তাহলে আমাদের ফেসবুকে দুটো পোস্ট রয়েছে, দুটো পেজে, সেই পোস্টগুলোর নিচে আপনি কমেন্ট করতে পারেন। প্রথম যে পেজটি সেটা হচ্ছে www.facebook.com/bhutafm.russell, এবং আরও একটি পেজ রয়েছে রেডিও ফুটির পেজ, যেটি সেটি হচ্ছে www.facebook.com/radio.fukti। এই দুটো পেজে গিয়ে আপনি আপনার কথা জানাতে পারেন, কার ঘটনা ভালো লাগছে, কার ঘটনা ভালো লাগছে না, সবকিছুই আপনার মতো করে আপনি জানাতে পারেন। সেই সাথে একটা খবর তো জানিয়ে দিই আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের এইবারে যে ঈদ, সেই ঈদটা যেবারেই পড়ুক না কেন, আমরা চাচ্ছি যে এইবারের ঈদে আমরা একটা স্পেশাল এপিসোড করব, এবং সেটা ঈদের দিনেই হবে, ঈদের রাতেই হবে সেই স্পেশাল এপিসোডটি। এবং সেই স্পেশাল এপিসোডে আপনারা পার্টিসিপেট করতে পারেন, আপনাদের ঘটনা পাঠাতে পারেন, সেরা যে ঘটনাগুলো পাবো আমরা সেই ঘটনা নিয়েই সেই এপিসোডটি করব। এবং এটা নিয়ে বেশ কিছু সারপ্রাইজ আছে, সেটা আগে থেকে বলছি না, সুতরাং ঘটনা পাঠালেই আপনারা বুঝতে পারবেন, যখন সিলেক্টেড হবে তখন উইল ডেফিনেটলি শেয়ার ইট উইথ ইউ, এবং কী খবর হবে না হবে সেটা জানিয়ে দেবো আপনাকে। তো এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি ঘটনায় চলে যাবো, এবং আমাদের প্রথম স্টোরি যেটা, সেটা আমরা একটা ইমেইল পড়তে চাই, প্রতিদিনের মতো একটা ইমেইল দিয়ে শুরু করতে চাই, এবং আশা করছি এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি সরাসরি ইমেইলে। আমি দেশের বাইরে পড়াশোনা করি, সো স্টুডিওতে যাওয়া আমার পক্ষে সম্ভব না, তাই আমি ঘটনাটি লিখে পাঠাচ্ছি। আশা করি ভালো আছেন। আমি ওয়ালিদ, আমি চায়নাতে বেইজিংয়ে একটা নাম করা মেডিকেল ইউনিভার্সিটিতে MBBS পড়ছি। সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা আমি উল্লেখ করছি না। তো আমি আজকে আমার কলেজের একটা ঘটনা সবার সাথে শেয়ার করব। আমি বাংলাদেশ থেকে এখানে এসেছি মার্চ মাসে, তখন বেইজিংয়ে প্রচণ্ড শীত। তো এখানে আসার পর সবকিছু ভালো লাগছিল, পুরো ক্যাম্পাস ঘুরে ঘুরে দেখছিলাম, যেখানে ক্যাম্পাসটা অল্পদিনেই অনেক প্রিয় হয়ে উঠেছিল। কিন্তু বিপত্তি বাড়ল কয়েকদিন আগে। একদিন আমরা চার বন্ধু রাত 11টার দিকে আমাদের কম্প্রিহেন্সিভ স্কিল ট্রেনিং ক্লাসের বিল্ডিং এ ঘুরতে গিয়েছি, সবাই বেশ মজা করছি। তো হঠাৎ এক দারোয়ান এগিয়ে এসে আমাদের বলল, তোমরা কোন ব্যাচ? আমরা বললাম 18th ব্যাচ। সে বলল, তোমরা এত রাত্রে এখানে কেন এসেছো, কেউ তোমাদের বলেনি যে এখানে রাতের বেলা আসা নিষেধ? আমরা যেহেতু জানতাম না কিছুতেই, এবং ব্যাপারটা আমাদের একেবারে অজানা ছিল, তো আমরা বললাম না, nobody told us to come here। সে বলল, যাও, কখনো রাতের বেলা এখানে আসবে না তোমরা। তো সেদিনের মতো আমরা চলে আসলাম, কিন্তু আমাদের চার বন্ধু কৌতূহল বশত মানে সেখানে আবার আসবে, এবং এবং তারা সেরকম একটা ডিসিশন নিল। পরদিন আমরা আবার গেলাম, আসলে আমাদের জানার ইচ্ছা ছিল কেন আসবো না এখানে, কি ঘটনা, কি হয়েছে। একটা মেডিকেল কলেজের স্কিল ট্রেনিং বিল্ডিং এ লাশ থাকবে, এটাই স্বাভাবিক, আমরা সব জানতাম, কিন্তু আমাদের কৌতূহল ছিল যে কেন যাব না আমরা। কিন্তু আনফর্চুনেটলি আমরা ওই দিন ওই ওয়াংকে পেলাম না, ওই চাইনিজ দারোয়ান ওয়াং এর ওই দিন ডিউটি ছিল না। আমরা হোস্টেলে ফিরে এসে বড় ভাইদের জিজ্ঞেস করলাম ওই বিল্ডিং এর ব্যাপারে, কেউই তেমন মুখ খুলল না, শুধু বলল যে তোরা যাবি না। আমরাও পিছু হটলাম না, আবার গেলাম ওই বিল্ডিং এ, এবার ওয়াংকে পেলাম। সবাই মিলে চেপে ধরলাম যে ঘটনা কি। তো অবশেষে ওয়াং বলল, ঘটনা। ঘটনাটা হলো প্রায় 3 বছর আগে একদিন 4টা লাশ মঠ থেকে ট্রেনিং এর জন্য এখানে নিয়ে আসা হয়। লাশ এনে যেদিন রাখা হয় তার 1 সপ্তাহ পর ছিল ট্রেনিং ওয়ার্ক। লাশগুলো যখন 209 নম্বর রুমে রাখা ছিল তখন রুমের আশেপাশে 4 জন গার্ড থাকত। একদিন রাত্রে একজন গার্ড লক্ষ্য করে যে রুমের মধ্যে স্ট্রেচার টানার শব্দ হচ্ছে। তখন ছিল জানুয়ারি মাস, প্রচন্ড ঠান্ডা ছিল, তো গার্ড অলসতা বশত সেদিন আর রুমে কিছু মানে খুলে কিছু চেক করল না। তার পরের দিনও অনেক শব্দ। এবার সে রুম খুলে ভেতরে গিয়ে দেখল সব ঠিক আছে। সে প্রত্যেকটা লাশের উপর থেকে কাপড় সরিয়ে দেখল যে লাশ ঠিক আছে কিনা। দেখা গেল লাশগুলো একদম আগের জায়গাতে আছে। সে দরজা লক করে রুমের বাইরে চলে আসলো। বাইরে আসার কিছুক্ষণ পর সে হঠাৎ রুমের দিকে তাকিয়ে দেখল যে রুমের দরজা খোলা। সে ভাবল হয়তো লক করা হয়নি। ভেবে সে রুমের দরজা আবার ভালোভাবে লক করে আসলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর অন্যরা প্রায় ঘুমিয়ে পড়েছিল এমন সময় সে শুনল যে রুমের মধ্যে মানুষের কথা বলার আওয়াজ। সে এবার একটু ভয় পেল। চুপি চুপি রুমের দরজার গ্লাস দিয়ে তাকিয়ে দেখল একটা লাশ স্ট্রেচারে উঠে বসে আছে। সে প্রচন্ড ভয় পেল এবং ওই দিন কাউকে কিছু না জানিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ফরেন্সিক ডিপার্টমেন্টের স্যারকে এই ঘটনা বলল। স্যার হ্যালুসিনেশনের বলে ঘটনাটাকে ব্যাখ্যা দিলেন এবং তাকে বলল যে ভয় না পেতে। তো যথারীতি পরের দিন সে আবার তার কাছে গেল। এবার সে প্রায় রাত 2টার দিকে শুনতে পেল আবারও কারা যেন রুমের মধ্যে কথা বলছে। সে এবার রুমের দরজা খুলে কাছে গিয়ে দেখল একটা নয় 3টা লাশ পাশাপাশি বসে আছে আর একটা শুয়ে আছে আগের মতো। সে এবার একটা রুমে যাওয়ার সাহস পেল না। অন্য আরেকটা গার্ডকে নিয়ে রুমের দরজা খুলে ভেতরে গিয়ে সোজা বসে থাকা লাশটার কাছে তার সাথে মানে তার সেই সাদা কাপড়টা সরালো। আর তারপর যা দেখল সেটা দেখার জন্য সে প্রস্তুত ছিল না এবং সেটাই হয়ে দাঁড়ালো তার জীবনের কাল। দেখল একটা লাশ যার চোখ উপড়ে ফেলা আর কান দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, আর সেই লাশটা ওই গার্ড যে গার্ডটা তার সাথে ছিল এসেছিল সে পেছনে তাকালো এবং দেখল মানে যে লাশটা সেই গার্ডটাই ছিল সেই লাশটা, এবং পেছনে ফিরে যখন তাকালো তখন দেখল সাথে কেউ নেই এবং যাকে নিয়ে এসেছিল সে কোথায় যেন হাওয়া হয়ে গেছে। এবার সে অন্য একটা লাশের মুখের ওপর থেকে কাপড় সরালো এবং এবারও ঘটল সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। দেখল একটা লাশের মাথা থেঁতলানো আর চোখ বের হয়ে আছে, এই লাশটা তার নিজের। এবার সে নিজেকে আর ধরে রাখতে পারল না, বাইরে এসে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরের দিন তার যখন সেন্স আসলো তখন সে দেখল সে হসপিটালের সামনে কলেজের ভেতরে সবাই তার কাছে জানতে চাইল কি হয়েছে তার। সে সব ঘটনা খুলে বলল, কিন্তু সেবারও সব ডক্টর বলল এর তার চোখের ভুল, ভয়ে সে সব দেখেছে। সে আবার জানতে চাইল ওই গার্ডগুলো কোথায় যাকে সে সাথে নিয়ে ওই রুমে গিয়েছিল, কিন্তু সবাই যখন তখন হেসে উঠল আর বলল যে এখন ভ্যাকেশন চলছে, 1 মাস ছুটি, ও আসবে কোথা থেকে। সে কিছুই বুঝতে পারল না, ভাবল হয়তো তার মনের ভুল, কিন্তু কে জানতো এর পরে আরো ঘটনা ঘটবে। ট্রেনিং এর আগের দিন রাত্রে 9তলা থেকে পড়ে যাওয়া গার্ডটা তার কত কৌতূহলবশত লাশ পাওয়া তার কৌতূহলবশত লাশ পাওয়া গেল এবং সেটা 9তলা থেকে পড়ে যাওয়া লাশ ছিল। যখন সে স্বাভাবিকভাবে পড়ে গেল এবং কিভাবে পড়ে গেল কেউ জানত না। ঘটনাটা এভাবে শেষ হলেও পারত, কিন্তু ঘটনা শেষ হলো এর মানে হলো না, এর এখনো শেষ হয়নি। সেদিনের পর থেকে ওই বিল্ডিংটা মাঝরাতে এলিভেটরের সামনে কিংবা করিডোরের এক কোনায় কালো ব্লেজার পরা 9তলা থেকে পড়ে যাওয়া বিভৎস রক্তাক্ত সেই গার্ডটাকে দেখতে পাওয়া গেল। এই নিয়ে একটা হইচই লেগে গিয়েছিল কলেজে। ইভেন মানে এটা মানে মানে ইউকের এক ভাই, তার নাম হচ্ছে অ্যান্ড্রু, এবং তার ব্রাজিলিয়ান একটা ফ্রেন্ড এবং একদিন যে কি যেন একটা কাজে বিল্ডিং এ এসেছিল, তো সেদিন এলিভেটর বিজি থাকায় তারা সিঁড়ি দিয়ে নামছিল, হঠাৎ দেখল সিঁড়ির এক কোনায় ওই কার্ডটা তুলতে চলতে যাওয়া তার শরীর এবং তার মাথা দিয়ে এবং তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে এবং শরীর এবং তার মাথা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর তারা চিৎকার দিয়ে দুজন অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর থেকে ওই বিল্ডিং এর ট্রেনিং ওয়ার্কে সবাই একসাথে, ব্যতীত কারো একা আসা নিষেধ কিংবা ঘুরতে আসাও নিষেধ, শুধু গার্ডদের অ্যালাউড। এই ছিল ঘটনা। চাইনিজ দারোয়ান হিসেবে ওয়াং ভাঙা ভাঙা ইংলিশে যতটা বলেছে আমি ততটা বাংলায় বলার ট্রাই করেছি। জানি না সবাইকে ঘটনার বর্ণনা করতে পেরেছি কিনা, ভালো লাগলে শেয়ার করবেন। আপনারা লাশের ঘটনা, হসপিটালের ঘটনা শুনতে চান, সেরকম একটা ঘটনা খুব কষ্ট করে পড়লাম, যেহেতু এটা ইংলিশে, মানে ইংলিশ অ্যালফাবেট দিয়ে লেখা, সো ইটস ভেরি ডিফিকাল্ট টু রিড আউট। তো তারপরে আমি চেষ্টা করলাম যতটা সুন্দর করে পড়া যায়, এবং আশা করছি যে ঘটনাটা আপনারা বুঝতে পেরেছেন। এবং খুব অদ্ভুত ব্যাপার, আমার কাছে খুব বিভৎস লেগেছে এই জিনিসটা, যখন লাশ দেখতে সেই রুমের মধ্যে সে ঢুকেছিল, সেই রুমের মধ্যে সে দেখল তারই মতো একজনকে এবং যাকে সাথে নিয়ে এসেছিল তার মতো আর একজনকে, দুটি লাশ ছিল তাদেরই। এটা অনেকভাবে অনেকে দেখেছে যে খাটিয়ার মধ্যে নিজের লাশ শুয়ে আছে, কিন্তু একজন গার্ড যে কিনা হসপিটালে রেগুলার ডিউটি করে, যার কিনা ভয় পাওয়ার কথা না, সে যখন হসপিটালের রুমের ভেতরে ঢুকে এরকম বিভৎস দৃশ্য দেখে, তখন সেটা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। এবং তারপরে তাকে খুব অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে হয়, নয়তলা থেকে পড়ে গিয়ে সে মৃত্যুবরণ করে, এবং তারপর থেকে তাকে সেই স্যুট পরা অবস্থায় হসপিটালে দেখা যায়। আপনি চিন্তা করে দেখুন, একটা অন্ধকার হসপিটাল, হসপিটালে আপনারা বহুবার গেছেন, বিভিন্ন হসপিটাল আপনারা ভিজিট করেছেন, বিভিন্ন সময় হয়তো কাউকে দেখতে গেছেন, নিজের প্রয়োজনে গেছেন, এবং হসপিটালগুলো কম বেশি একই রকম হয়। এই হসপিটালগুলোর করিডোর বা কোনো একটা জায়গায় যদি আপনি দেখেন একটা মানুষ দাঁড়িয়ে আছে, এবং সেটা স্যুট পরা একটা মানুষ, রাতের বেলা আপনি একা উঠতে যাচ্ছেন সিঁড়ি দিয়ে, তখন দেখলেন ব্যাপারটা কি বিভৎস হতে পারে, মানে আমি তো ভাবতেও পারি না। এই ছিল ঘটনা, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
ধন্যবাদ আসল ভাই, আমি রায়হান আহমেদ, আমি এসেছি ধানমন্ডি জিগাতলা থেকে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি আজকে আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। এটা আজব একটা ঘটনা আমার কাছে, কেন আজব সেটা আপনারা ঘটনার শেষে বুঝতে পারবেন। তো আমি ঘটনায় চলে যাচ্ছি সরাসরি।
এবং এই ঘটনাটা গ্রামের ঘটনা, তাই আপনারা সবাই হসপিটালের ঘটনা, গ্রামের ঘটনা শুনতে চান, তো আমি সেরকমই শোনাচ্ছি আজকে। আমি আশা করছি যে আপনাদের কোনো কমপ্লেইন পাবো না, যে গ্রামের ঘটনা নেই, লাশের ঘটনা নেই, যেগুলো আপনারা পছন্দ করেন সেই ধরনের ঘটনা দিয়ে আজকের এপিসোডটি। সো শুরু করুন আপনার ঘটনা প্লিজ।
ঘটনাটা 2004 সালের, যখন আমি ক্লাস 9 পড়ি। তো আমি আমার নানা বাড়ি থেকে পড়াশোনা করতাম। তো একদিন আমার মামি বলতেছেন যে আজকে বাজার করতে হবে। তো ওই দিন ছিল রবিবার, রবিবারে আমাদের নদীর পাড়ে যে বাজারটা, ওই দিন রবিবারে বাজার না, তো রবিবারে আমাকে বাজার করতে হলে সুন্দরপুরে যেতে হবে। সুন্দরপুরটা আমাদের গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার জায়গা। তো আমি আর দেরি না করে বাজারের দিকে রওনা দিই, তখন বিকাল ছিল, সন্ধ্যার কাছাকাছি সময়। তো বাজারের দিকে যখন রওনা দিই, তখন আমি গাঙ্গের পাড়ে চলে আসি, মানে নদীর পাড়ে চলে আসি। নদীর পাড় দিয়ে আমি হাঁটা শুরু করি, হাঁটতে হাঁটতে আমি মাটির রাস্তার কাছে চলে আসি। মাটির রাস্তা থেকে প্রায় আরো 2 কিলোমিটার যাওয়ার পরে, আরো 2 কিলোমিটার যাওয়ার পরে হচ্ছে পাকা রাস্তা, পাকা রাস্তা থেকে আরো 1 কিলোমিটার যাওয়ার পরে বাজার। তো আমি হাঁটা শুরু করে বাজারে চলে যাই, আমার কোনো সমস্যা হয় না, বাজারে চলে যাই। বাজারে গিয়ে আমি বাজার কিনি, আমার একটা মাঝারি সাইজের রুই মাছ কিনি, আর 1 কেজি আলু, আর 1 কেজি টমেটো, আর কাঁচামরিচ, আর ধনে পাতা, এগুলো কিনি। কেনার পরে ওই ইতিমধ্যে অনেক সময় চলে যায়, সন্ধ্যা হয়ে যায় প্রায়। সন্ধ্যা হয়ে যায় দেখে আমি আবার অনেক দূর যেতে হবে, আমি তাড়াতাড়ি রওনা দিয়ে দিই। তো এদিকে পাকা রাস্তা ছিল, গ্রামের মানুষ আসা যাওয়া করতেছে, তো এখানে লাইটের আলো ছিল, অনেকের হাতে লাইট টাইট ছিল। তো এদিকে আমি আসতেছি, আমার কোনো সমস্যা হয়নি। রাস্তা একটু অন্ধকার ছিল, আকাশে তেমন চাঁদ ছিল না, কিন্তু আকাশটা একটু পরিষ্কার ছিল, মানে রাস্তা দেখা যাচ্ছে। তো আমি মাটির রাস্তার কাছে চলে আসি, মাটির রাস্তার কাছে চলে আসার পর আমি মাটির রাস্তাতে আরো তো 2 কিলোমিটার জায়গা যাওয়ার পরে গাঙ্গের পাড়ে চলে আসি। তো গাঙ্গের পাড়ে আসার পর যে জায়গাটা, উঠতি যে জায়গাটা, সেটা হচ্ছে একটা ডোরের পাড়, গ্রামের ভাষায় বলে ডোরের পাড়। এই জায়গাটাতে নদীর পানি এখানে নদীর স্রোত থাকে না, নদীর এখানে স্রোত নেই, এখানে পানিটা একদম চরটা একটু বাড়তি অংশ যাওয়ার কারণে পানিটা এদিক দিয়ে না যেয়ে পানিটা এদিকে এসে একটু ঘূর্ণি খেয়ে মানে এই জায়গাটার গভীরতা বেড়ে গেছে। তো এখানে মানুষ এই জায়গাটাকে ডরে পারে বলে এমনিতেই গ্রামের মানুষ মনে করে জায়গাটা দূষিত, মানে কিছু একটা মানে হিসাবে একটা মানে তাদের মধ্যে একটা ধারণা কাজ করে আর কি। তা আমি আবার গ্রামে থাকি তো আমার এসবে মানে মানে এইসবের প্রতি আমার ভয়টাই নাই। আমি আমার প্রতিদিনের মতো এই রাস্তাতে যাওয়া আসা করি, আমার সমস্যা হওয়ার কথা না, আমি আমার যাওয়া শুরু করি। তো আমি যখন ডরে পারটা ক্রস করতেছি তো তখন এখানে ছিল বাসযান, তো বাসযান আরো গাছগাছালি ছিল, মানে ঘন জঙ্গলের মতো এলাকা। আর এই জঙ্গলের কারণে এই জায়গাটা একদম ডার্ক হয়ে গেছে, মানে একদম অন্ধকার এখানে। তো এখানে আসার আমি যাচ্ছি এই জায়গা দিয়ে, ঠিক তখনই হঠাৎ আমার সামনে দিয়ে মানে একটা কালো একটা প্রাণী মানে ধপ করে চলে যায়, মানে ঠিক দুই হাত সামনে দিয়ে আমার চলে যায়। মানে আমি দেখে মানে আমি কি হয়েছে বুঝতে পারি না, আমি জাস্ট জায়গা স্ট্যান্ড দাঁড়ায় থেকে মানে আমার আমি একটু ভয় পাই, আমার হৃৎপিণ্ড নাড়া দিয়ে উঠে যে কি হচ্ছে আসলে, এটা কি কি ছিল। তো আমি একটু ভয় পেয়ে যাই, ভয় পেয়ে আমি তখন আমি সুরা ইয়াসিনের চারপাশে পারতাম তো সুরা ইয়াসিন পড়া শুরু করি, মানে সাহস যোগানোর জন্য। তো সুরা ইয়াসিন পড়া শুরু করে আমি আবার হাঁটা শুরু করি আমি এদিকে ঘামতেছি, ভয়ে আমি একটু ঘামতেছি। তো হঠাৎ আমার কানে একটা ঘুমগানের আওয়াজ আসে, চাপা ঘুমগানের আওয়াজ। একজন মানুষ যদি অনেক দুঃখে কষ্টে যদি কাঁদে তাহলে তার মধ্যে যেরকম একটা মানে ঘুমগানোর ভাব একটা থাকে, ওই রকম একটা আওয়াজ আমার কানে আসে। এটা আমার খুব কাছেই ছিল, আমি স্পষ্ট আওয়াজটা শুনতে পাচ্ছি। তো শুনতে পাওয়ার পর ইতিমধ্যে তো আমি অলরেডি এটা দেখে ভয় পাইছি, তো ওইটার আওয়াজ শুনে আমি আরো ভয় বেড়ে গেছে। তখন আমি আর ওইখানে স্থির দাঁড়ায় থাকতে পারিনি, এখান থেকে আমি এক দৌড় দিই, এক দৌড়ে মানে আমি তাকাই না, একদম দৌড় দিই আমি একদম চলে আসি মাসুমের বাড়ির সামনে। ওইখানে আমার একটা পরিচিত ছেলে ছিল, ওদের বাড়ি ছিল ওইখানে মাসুম। তো ওদের বাড়ির কাছে আসা মাত্রই ওইখানে একটা লাইট জ্বলতেছিল, ওই 100 পরের লাইট টাইট হবে, এগুলো আগের লাইট আর কি। তো ওই লাইটটা আসার পর আমার ভয়টা কিছুটা কেটে যায়, কারণ লাইটের আলো দেখছি অলরেডি। তো আমি বাড়িতে চলে আসি, আমার আর কোনো সমস্যা হয় না। তো ঘটনাটা এখানে শেষ হলেই পারত, কিন্তু ঘটনাটা এখানে শেষ হয়নি। তো আমি বাড়িতে আসার পর বাজারে ব্যাগটা নিয়ে যখন বাড়িতে আসলাম, আসার পর ঝুড়িতে আমি বাজারে ব্যাগটা ঢাললাম, মানে বাজারে যে যে বাজারগুলো এনেছি আমি সেগুলো ঝুড়িতে রাখলাম। তো রাখার পর আমি যেটা দেখি সেটা হচ্ছে যে মানে আমার আলু আছে, টমেটো আছে, কাঁচামরিচ সবই আছে, কিন্তু আমার মাছটা নেই।
আচ্ছা,
মানে মাছটা কোথায় গেল? আমি তো রাস্তায় কোনো জায়গায় পড়েও যাই নাই, বা আমার ব্যাগটা ছিঁড়াও ছিল না, তাহলে আমার মাছটা গেল কোথায়? তো আমি মাছ নাই যেহেতু বাজার করছি, মাছ ছাড়া বাজার করছি, আমি একটু টেনশনে পড়ে যাই, মামি যদি আমার বকাঝকা করে। তো আমি মামি আসার পর মামিরে আমি সরাসরি মানে সত্য কথা বলে দিই যে এই ঘটনাগুলো ঘটছে। তো মামি আমার কথা শুনে আমি ভাবছি মামি আমাকে ঝাড়ি দিবে, মামি আমাকে ঝাড়ি দেয় নাই, মামি আমাকে বলতেছে যে এইখানে আরো নাকি এরকম ঘটনা ঘটছে এই জায়গাটাতে, জায়গাটা একটু দূষিত, তো তুমি যেহেতু ঠিকঠাক মতো ফিরে আসতে পারছো আলহামদুলিল্লাহ।
কি মনে হয় আপনার মাছটা আসলে কিভাবে উধাও হয়ে গেল? কি মনে হয় আপনার?
আমার মনে হয় যে এটা হয়তো মানে আমি তো মুসলমান হিসেবে আমি মানে জিন আর মানুষে বিশ্বাস করি, আমার মনে হয় এটা কোনো ক্ষতি মানে এটা কোনো খারাপ জিনের কোনো কারণে হয়তো এটা হয়েছে।
এবং যে গোঙানি শব্দটা শুনেছিলেন সেটা কোনো মানুষের ছিল বলে আপনার মনে হয়?
মানুষ আসলে ভাইয়া এরকম গুঙ্গানি করার কথা না, মানুষের গুঙ্গানি বোঝা যায়, মনে হচ্ছে এটা মানে মানুষ না, অন্য কিছু ছিল।
আচ্ছা, তার মানে গুঙ্গানিটা একটু অন্যরকম ধরনের
ছিল।
ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে অনেকে কমেন্ট করছেন, আমি কিছু কমেন্ট পড়ে ফেলি। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এবং তারপরে আরো অন্য সব ঘটনা নিয়ে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন্ড টু রেডিও ফুর্তি এফএম এন্ড ডু ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
Assalamu alaikum Rasul bhai, ami jani apni bhalo achen karon apni sobshomoy bhalor dole. Ami Bappi from KS, amar desher bari Noakhali jelar Shenbagh thanay. আজকে যে এই ঘটনাটি আমি শেয়ার করবো আপনাদের সাথে, এটা আমার সাথে না, এক্স্যাক্টলি আমার সুপারভাইজারের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি শুরু করার আগে আমি বলে নিই, আমি একজন লাইফগার্ড। লাইফগার্ড মানে তো জানেন যে কোনো বিচে কাজ, আমার কাজটাও এটা সিবিচে, সৌদি আরবের যে কোনো একটা সিবিচে আছে আমি। তো আমাদের লাইফগার্ড এর মূলত দুইটা শিফটে ডিউটি থাকে, একটা হচ্ছে ডে শিফট, একটা নাইট শিফট। ডে শিফটে পাঁচজন লাইফগার্ড সাথে একজন সুপারভাইজার, নাইট শিফটটাও সেরকমই, পাঁচজন লাইফগার্ড একজন সুপারভাইজার। তো ঘটনার দিন আমার ডিউটি ছিল রাত্রের বেলায় নাইট শিফটে। তো বলে রাখি আগে থেকে যে রাসেল ভাই আমাদের যে বিচে আছি আমরা, বিচটা এখনো পুরোপুরি ভাবে চালু হয়নি, ওপেনিং সুন মানে কিছুদিনের মধ্যে চালু হবে এরকম একটা ব্যাপার। তো সেই জন্য রাত্রেবেলায় লাইট সবগুলোই অফ থাকে, 2 কিলোমিটার একটা বিচের মধ্যে একটা লাইট কিন্তু চালু থাকে না। শুধু মসজিদের মধ্যে একটা দুটো লাইট চালু থাকে, আর কয়েকটা টয়লেট বিল্ডিং আছে ওগুলোর মধ্যে লাইট চালু থাকে, নাইলে পুরো রাস্তা পুরো পার্ক বিচ সবই অন্ধকার থাকে সবসময়। তো এই জন্য সবাই রাত্রেবেলায় যার যার মতো করে টাওয়ার থেকে নেমে গিয়ে যার যার মতো করে পার্কের মধ্যে বসে থাকে। পার্কের মধ্যে বসে থাকার অনেক জায়গা আছে, কেউ বসে ফোনে কথা বলে, কেউ বা জিম করে, কেউ বা এক একটা করে যার যেটা ভালো লাগে আর কি। সবাই কিন্তু আবার একসাথে না, কেউ দেখা গেছে এখানে, কেউ আরো আধা কিলোমিটার দূরে, কেউ আরো 50 মিটার দূরে, এরকম থাকে। তা আমাদের সেদিনে একই অবস্থা, এক একজন এক এক সাইডে। আমাদের সুপারভাইজার যিনি, তিনি একবারে শেষ কর্নারে ছিলেন যেখানে ঠিক মসজিদটা, তিনি মসজিদের মধ্যেই বসে আছে, পা গোলা সামনের দিকে সোজা করে পায়ের উপর পা রেখে উনি বসে বসে ফোনে কথা বলতেছিল মসজিদের ভিতরে, আর উনি খুব লাউডেই ফোনে কথা বলে, এটা সত্যি কথা। তো এরকম কথা বলার একটা পর্যায়ে হঠাৎ করে মসজিদের যে দরজা অনেক জোরে একটা শব্দ হলো, ঠাপ করে একটা শব্দ হলো, এখানে দরজাটাও কিন্তু খুলে গেছে, পুরো দরজাটাই খুলে গেছে। যদিও দরজাটা ওইভাবে খোলাটা পসিবল না একটা ধাক্কা দিয়ে, কেননা এটা আমি বা আপনি যেই খুলতে যাই না কেন, একটা মানুষ পুরো শক্তি দিয়ে ধাক্কা দেওয়ার পরে দরজাটা খুলে, কারণ দরজাটা অনেক বড় এবং অনেক মোটা একটা কাঠের দরজা। তো দরজাটা মানে খুলে গেল ধাপ করে একটা শব্দের সাথে, 1 সেকেন্ডের মধ্যে পুরো দরজাটা খুলে গেছে। এটা দেখে সুপারভাইজার অনেকটা আশ্চর্য হলো যে এটা তো সম্ভব না, কিভাবে এটা সম্ভব দরজাটা 1 সেকেন্ডের মধ্যে খুলে গেল। তারপর উনি ভাবলো যে হয়তো বা আমরা বাকিরা সবাই মিলে একসাথে ধাক্কা দিচ্ছি, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছি, তাই হয়তো বা খুলছে। উনি যথারীতি টর্চ লাইটটা নিয়ে উনি দেখতেছিল দেখছিল কেউ আছে কিনা মসজিদের বাইরে বা দরজার সামনে, উনি দেখলো যে কেউই নেই। উনি বিষয়টা অতটা আমলে না নিয়ে উনি আবার বসে পড়লো, বসে এবার ফোনে কথা বলতেছিল না, ঠিক এবার ফেসবুকিং করতেছিল, এরকম একটা ব্যাপার। এমন সময় শুদ্ধ বাংলায় কেউ একজন ওনাকে বলতেছিল মসজিদের ভিতরে যে যাও মসজিদ থেকে বেরিয়ে যাও। উনি প্রথমবার শুনে উনি একটু অবাকই হলো, তারপর হয়তো বা ভাবলো আমি অনেক কিছু ভাবতে উল্টা পাল্টা হতে পারে, এটা আমার মনের ভুলে হতে পারে, উনি উড়াই দিল বিষয়টা। সেকেন্ড 3-4 মিনিট পর যখন আবার একই কথাটা বললো যাও মসজিদ থেকে বেরিয়ে যাও, এই কথাটা যখন আবার শুনলো এবার একটু মানে ভয় পাইলো, যেটা সত্যি কথা একটু ভয় পাইলো মনে মনে, কেউ নাই, কে এই কথাটা বলতেছে, ইভেন আসতে না কথাটা কিন্তু অনেক লাউডলি বলতে। তারপরে তাও উনি বসেই ছিল, উনি নড়ে নাই। ঠিক 3-4 মিনিট পরে আবার এবার খুব একটা রাগী একটা গলায় বললো যে কি হলো, তোমাকে না বললাম বেরিয়ে যেতে মসজিদ থেকে। এবার উনি প্রচন্ড ভয় পেয়েছে, উনি টর্চ লাইটটা নিয়ে কোন রকম এক দূরে মসজিদ থেকে বাইরে চলে আসছে। বাইরে এসেই উনি এদিক সেদিক টর্চ লাইট মারতেছে, টর্চ লাইট একটা বারের জন্য লাইটটা অফ করতেছে না, উনি এদিক সেদিক ভালো করে দেখতেছে কেউ আছে কিনা কোথাও। আর বলে রাখি রাসেল ভাই মসজিদের সামনে কিন্তু ছোটখাটো একটা বাগানের মতো, মানে সোজা রাস্তার দুই পাশে বাগান, এরকম একটা ব্যাপার। এবং বাগানে অনেক ধরনের ফুল গাছ আছে, আবার অনেকগুলো অনেক বড় গাছ আছে যেগুলো মানুষের হাইট থেকে বেশি, ওই পাশ থেকে ওই পাশ দেখা যায় না এরকম। তো তিনি এরকম টর্চ লাইট মেরে দুনো পাশে দুই পাশে ভালো করে দেখতেছে কেউ আছে কিনা। এমন সময় উনি যত আগেতে থাকে তত একটা জিনিস শুনতে থাকে, কেউ আপনার 2-3 জন মানুষ মানে কথা বলতেছে একসাথে, 2-3 জন মানুষ কথা বলতেছে, উনি সেটা শুনলো। উনি একটু কৌতূহলী হয়ে উনি সামনের থেকে যাচ্ছে, কে কথা বলতেছে। তিনি যত সামনে থেকে যাচ্ছে ততই সাউন্ডটা আরো লাউডলি পাচ্ছে। ইভেন উনি একটা জিনিস নোটিস করলো যে ভাষায় কথা বলা হচ্ছে ভাষাটা কিন্তু বাংলা না, আরবিও না, ইংরেজিও না, মানে এমন একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা তিনি এর আগে কখনো শুনেনি। তো তিনি তারপর সামনের দিকে আগাচ্ছে, আগাইতে একটা সময় একবার যখন ওই যে দিক থেকে সাউন্ড আসছে ওই দিকে চলে আসলো, লাইটটা ওদের দিকে না, ঠিক লাইটটা নিচের দিকে মারা ছিল রাস্তার দিকে। তো লাইটের যে উপরে কিন্তু যে একটা আপসা আলো থাকে না, ওই আলো তুমি দেখতে পাইলো যে 3 জন মানুষ সাদা আলখিল্লা পরা সোজা হয়ে দাঁড়ায় আছে ওখানে, ইভেন উনার দিকে বড় বড় চোখ করে তাকায় আছে। এবং মানুষগুলো এত লম্বা ছিল ভাই, একটা মানুষ না হলেও 8 থেকে 9 ফিট লম্বা হবে, এত লম্বা। আর তাদের চোখগুলো জ্বলছে, যেন মনে হচ্ছে আগুন জ্বলতেছে চোখগুলোর মধ্যে, এরকম একটা ব্যাপার। ওনার দিকে তাকায় আছে, এক পা করে ওনার দিকে আগাচ্ছে। এবার একটা সময় উনি এত বেশি ভয় পাইছে যে উনি আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি সেখানে, সেন্সলেস। তো আমরা কিন্তু বিষয়টা 5 জনের মধ্যে একজনও কিন্তু জানতাম না যে এরকম কিছু একটা হয়ে যাচ্ছে ওনার সাথে, বা এরকম কিছু একটা হবে হতে পারে। আমরা যথারীতি আমাদের গাড়ি আসার সময় হয়ে গেছে, ডিউটি প্রায় শেষের দিকে, তো গাড়ি চলে আসছে, তখন আমরা সবাই গাড়িতে যাবো। এমন সময় খুঁজতেছি যে উনি তো নাই, উনি আসেন। স্টেশনে আমাদের সুপারভাইজার। এরপর আমরা সবাই ওনাকে খোঁজার জন্য বেরিয়ে গেলাম, এক একজন এক এক দিয়ে কেউ পাচ্ছি না, ওনাকে দেখতেছি না। মসজিদের মধ্যেও গেলাম, মসজিদের মধ্যে ওনার ব্যাগ পড়ে আছে, ওনার যে পেন খাতা টাতা সবকিছুই আছে, মোবাইল ফোনটাও ওখানেই পড়ে আছে, কিন্তু উনি নাই। তো আমরা একটু মসজিদের সামনে দেখতেছি যেহেতু সবকিছু এখানে আছে, হয়তো মসজিদের সামনেই থাকতে পারে উনি আশেপাশে। দেখতে দেখতে একটা সময় ওই জায়গাটায় গেলাম যেখানে তিনি শেষ অবস্থা করেছিলেন, ওখানে গিয়ে ওনাকে দেখলাম। দেখার পরে ওখান থেকে ওনাকে আমরা উঠালাম, চোখে মুখে পানি দিয়ে, পরে ওনার যখন একটু জ্ঞান আসলো তারপর ওনাকে আমরা গাড়িতে উঠালাম। গাড়িতে উঠানোর পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছিল আপনার সাথে, তখন তিনি বলতে চাচ্ছিল না প্রথমে, তারপরে তিনি শেয়ার করলেন আর কি পুরো ঘটনাটা আমাদের সাথে। তো এই ছিল আমার ঘটনা রাসেল ভাই। যদি ভালো লাগে, যদি মনে হয় যে এটা শেয়ার করার মতো, তাহলে অবশ্যই লিসনারদের সাথে শেয়ার করবেন। আর ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ।
ভূত FM, the night comes alive with Gramophone.
Yes, the night comes alive with Gramophone. শুনছেন সবসময় রেডিও ফ্রি কেরিয়ার FM, আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে আছে মাসুম ভাই। এবং আজকের অতিথিরা, কেমন লাগলো অডিও ক্লিপটি? যে অডিও ক্লিপটি শুনবেন সেটা সম্ভবত সৌদি আরবিয়া থেকে পাঠিয়েছে। ওকে, তো আমার মনে হয় যে আপনাদের ভালো লেগেছে, এবং কেমন লেগেছে সেটা অবশ্যই ফেসবুকে আপনারা জানিয়ে দেবেন আমাদেরকে। এবং আমি আবার ছোট্ট করে একটু বলে দিই, যদি আমাদেরকে ইমেইল করতে চান, আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhotfm@radiofreekeria.fm, which is bhotfm@radiofreekeria.fm. আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। এবং যারা আমাদেরকে অডিও ক্লিপ পাঠাতে চান না, মানে ইমেইলই পাঠাতে চান, তারা সুন্দর করে লিখে ইমেইলও পাঠিয়ে দিতে পারেন। তো এখন যেটা করবো সেটা হচ্ছে ফেসবুকে থ্রু লিঙ্কও আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের ফেসবুক লিঙ্ক হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.com. এই দুটো অ্যাড্রেসে গিয়েও আপনি আমাদের পোস্টের নিচে লাইক, কমেন্ট, শেয়ার দিতে পারেন। এবং অন্য সবাইকে, আপনার কাছে তো ঘটনা আছেই, যদি থাকে তাহলে তো পাঠাবেনই, আর আপনার যাদের কাছে, আপনার পরিচয় যাদের কাছে ঘটনা আছে, তাদেরকে উৎসাহিত করবেন ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম আসল ভাই, আসসালামু আলাইকুম স্যার, আমি জুবার ধানমন্ডি থেকে এসেছি। কথা না বলে আমি আমার ঘটনায় চলে যাই
প্লিজ।
ঘটনাটি আমার এক মামাকে নিয়ে, আমার সম্পর্ক নিয়ে, আমার মামা মায়ের ফুফাতো ভাই। ঘটনাটা ঘটেছে 2015 ওনার সাথে ঘটেছে, এবং ওনার ফ্যামিলির মেম্বারদের সাথেও ঘটেছে। ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জের আমনুর এলাকায়। আমনুর এলাকাটা পুরো একটা বরেন্দ্র অঞ্চল, পুরো ফাঁকা মাঠ এবং মাঝে মাঝে কয়েকটা জনবস্তি এরকম আর কি। তো ওনাদের বাসার ছিল আমনুরা কেন্দুলে। ওনাদের বাসার পাশেই ছিল একটা পুকুর, খুব গভীর না। পুকুরের কথা বললাম কারণ ঘটনার অধিকাংশই কিন্তু পুকুরের সাথে সংশ্লিষ্ট। তো পুকুরটা খুব বেশি গভীর ছিল না, এবং পুকুরের চারপাশে অনেক গাছগাছালি ছিল, এবং পুকুরের সামনেই ছিল বিশাল একটা বট গাছ, এবং পুকুরের সামনেই ছিল আমার নানির বাসা। তো সে সময় ধান কাটার সিজন চলছিল, যেহেতু বরেন্দ্র অঞ্চল, সবাই গ্রামে একটু একটু জমি চাষ করে। তো ধান কাটার সিজন চলছিল, তো একটা নিয়ম কি, যারা ধান কাটা মারা করে, যারা কৃষান, তাদেরকে খাবার দিয়ে আসতে হয়, কৃষানের বাড়ি থেকে খাবার দিয়ে আসতে হয়। তখন আমার নানি, যেহেতু ওনার হাজবেন্ড বাসায় ছিল না, বিদেশে থাকে, তো উনি বললেন আমার মামাকে যে যেহেতু দুপুরবেলা হয়ে গেছে, কৃষানেরা ওয়েট করছে, তুমি যাও খাবারটা দিয়ে আসো।
আচ্ছা,
তো সে যথারীতি খাবার নিয়ে রওনা দেয়। খাবার নিয়ে রওনা দেওয়ার সাথে সাথে সে অনেক দূর চলে যায়, এবং সে পুকুরের পাশ দিয়ে যেতে হবে, সেহেতু যেহেতু তার বাসার সামনে পুকুরটা, পুকুরের পাশ দিয়ে যেতে হবে। তো কিছু দূর যাওয়ার পরে লক্ষ্য করে তার, মানে তার সামনে না, তার পিছনে একটা ছাগল। তো নর্মালি তিনি কিছু মনে করেন নাই, কারণ এরকম ছাগল হতেই পারে, বিকজ অনেক ছাগল থাকে পথারে মানুষের পিছনে, যেহেতু ওখানে গ্রামও আছে, সেরকম উনি কিছু মনেই করেন নাই। তো উনি চেষ্টা করেন ছাগলটিকে তাড়িয়ে দেবার। তো কোনোভাবেই উনি ছাগলটিকে তাড়াতে পারছিলেন না। উনি অনেক চিন্তিত হয়ে গেলেন যে কার ছাগলটা হতে পারে, ছাগলটা তো অন্য মানুষের হলে টেনশন করবে। তখন সে ছাগলটাকে একটা ঢেল ছুঁড়ে মারে আর কি।
ঢিল মারে?
হ্যাঁ, একটা ঢিল ছুঁড়ে মারে ছাগলটার দিকে, যাতে ছাগলটা চলে যায়। ঢিল ছুঁড়ার সাথে সাথে রাসেল ভাই, ভোর দুপুর বেলা, মানে একদম দুপুর বেলা, আশেপাশে কোনো বাড়ি ছিল না, তো ঢিল ছোড়ার সাথে সাথে ছাগলটা কুকুর হয়ে যায়।
এটা আপনি শিওর? একদম
একদম শিওর, যেহেতু তার সাথে ঘটেছে এবং আমি শুনেছি নিজ এবং তার থেকে শুনেছি, তার ফ্যামিলির কাছ থেকে শুনেছি। তো উনি প্রচন্ড ভয় পেয়ে যায়, প্রচন্ড ভয় পেয়ে যে উনি ওই খাবারটা ফেলে দিয়ে বাসে পালিয়ে আসে, দৌড়ে বাসে চলে আসে। তো নর্মালি উনি সেদিন ওনার ফ্যামিলির সাথে ঘটনাটা শেয়ার করে নাই। তো সেদিন রাতে সে শুয়ে আছে, রাত একটা কি দুইটা নাগাদ সে শুয়ে আছে, হঠাৎ তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায় এ কারণে যে কেন মনে হয় যে তার বুকে কিছু একটা ভর করে আছে, পাহাড় পরিমাণ মানে ভারী।
আচ্ছা,
চোখ খুলতে উনি দেখেন একটা অদ্ভুত প্রাণী তার বুকের উপর শুয়ে আছে এবং চোখ লাল লাল করে তার দিকে অবাক, মানে তার দিকে হিংসাত্মক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। সে কথা বলতে পারছিল না, সে শুধু গুঙ্গাচ্ছিল। তার গুঙ্গানের আওয়াজ পেয়ে পাশের ঘরে নানি ছিল, নানি আসে, তো তাকে সে সময় সেন্সলেস অবস্থায় পাওয়া যায়। তো ওনার যখন জ্ঞান ফিরে তখন ওনাকে বলা হয় যে তার সাথে কি হয়েছে, কেন সে গুঙ্গাচ্ছিল এবং কেন তার হঠাৎ করে জ্ঞান অজ্ঞান হয়ে গেল।
তখন
সে বলে যে আমার সাথে ওরকম ঘটেছিল, আমি খাবার দিতে গিয়েছিলাম তখন এরকম ঘটনা ঘটেছিল, আর এখন এরকম আমার সাথে ওই প্রাণীটাই অদ্ভুত এক প্রাণী, মানে ওটা হচ্ছে ছাগলের মতোই প্রায় কিন্তু অদ্ভুত, মানে অন্য রকমের আর কি, যেটা থেকে প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন উনি। তো পরবর্তীতে উনি একটু অ্যাবনর্মাল হয়ে যায়, তখন ওনার গায়ে জ্বর আসে, প্রচন্ড জ্বর। তখন ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো হুজুর বলে যে এটা কোনো ছাগল, নর্মাল ছাগল বা নর্মাল কোনো প্রাণী না, এটা একটা জিন ছিল যে ওই পুকুরে বাস করতো এবং তাকে ভালো লেগেছিল বলে তার পিছু ধাওয়া করেছিল এবং সে তাকে ছাড়বে না, তাকে তার অনেক ভালো লেগেছে এবং সেটাই, এবং তিনি সেটা বলছেন যে ওনাকে ঢিল ছুঁড়ে মানায়, মানে ওই ছাগলটিকে ঢিল ছুঁড়ে দেওয়ায় তার প্রচন্ড রাগ হয়েছে এবং সে তার ক্ষতি করবে, সে তাকে ছাড়বে না। তখন হুজুরকে বলা হয় দেখুন আমার তো একটা সন্তান, ছয়টা বোনের পর একটা মাত্র ছেলে, তো অনেক আদর ছিল, যার কারণে হুজুরকে অনেক আগতি মিনতি করে বলা হয় যে করে হোক এটা একটা সমাধান বের করেন। তখন হুজুর বলে যে ঠিক আছে, ওনাকে তাবিজ করানো হয় এবং তাবিজ কবজ করানোর পর ওনার সাথে সেরকম কোনো ঘটনা ঘটেনি, কিন্তু এখনও উনি ওই পুকুরের মাঝে বসে থাকে অদ্ভুতভাবে, তাকে রাতের বেলা বসে থাকে। তো এই ঘটনা এখানেই শেষ হয়ে গেলে ভালো হতো, কিন্তু তার ফ্যামিলির সাথে ঘটে যায় নির্মম এক ঘটনা। একদিন আমার নানি ওনার মা এশারের আজান দিয়েছে, উজু করার জন্য ওই পুকুরে যায়। পুকুরে যাওয়া সেই সময় ছিল শীতকাল এবং ইভেন আমি স্টিল নাও সেই সময় ওনাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম, আমার আম্মু আব্বু আমার ছোট বোন সবাই মিলে গিয়েছিলাম বেড়াতে ওনাদের বাসায়। তো উনি উজু করছেন, উজু করতে করতে উনি হঠাৎ করে পুকুরের মধ্যে পড়ে যায়। এমন তো না যে পুকুরটা অনেক গভীর, পুকুরটা একদমই অগভীর, মানে পুকুরে কেউ ডুবে যাবে এরকম গভীর না। তো উনি পুকুরের মধ্যে পড়ে যায় এবং সেই সময় ছিল শীতকাল, কিছুতেই উনি পুকুর থেকে উঠতে পারছিলেন না। উনি অনেক চেষ্টা করছিলেন কিন্তু পুকুর থেকে উঠতে পারছিলেন না। পরে ওনাকে উদ্ধার করা হয় এবং ওনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি হঠাৎ করে উজু করতে করতে পুকুরে পড়ে গেলেন কেন? তো উনি বললেন যে কে যেন মনে হলো যে কে যেন আমাকে পিছন থেকে একটা ধাক্কা দিল, কিন্তু তাকে কে ধাক্কা দিবে, তার পিছনে তো কেউ ছিল না। তো তারপরে তার সাথে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু তার কিছুদিন পরে তার সেজো মেয়ে ওনার বাসায় বেড়াতে আসে। ওনার বাসায় যখন বেড়াতে আসে ওনার একটা সন্তান আছে 10 বছরের। তো ওনাকে হঠাৎ করে খুঁজে পাওয়া, ওই ছেলেটা মানে ওর যে ছেলেটা মানে আমার নানির নাতি যে,
আচ্ছা,
ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন একজন দেখে যে ওই পুকুরে তার লাশ ভাসছে।
আচ্ছা, এবং আপনি বলছিলেন যে পুকুরটা অগভীর ছিল,
সেখানে ডুবে যাওয়া কোনো মতে কারো সম্ভব না, ছোট বাচ্চা ওখানে ডুবে যাবে না, কারণ পুকুরটা অগভীর,
মানে তার মানে শুকনা পুকুর ছিল, মানে পানি অল্প ছিল।
হ্যাঁ, যেহেতু শীতকাল সেহেতু পানি অল্প ছিল।
হ্যাঁ, এবং সেটাতে কি পরে হচ্ছে খোঁজ খবর নিয়ে জানা গেছে যেটা অস্বাভাবিক?
হ্যাঁ, এটা পরে জানা, এবং প্রত্যেক বছরই কিন্তু সেখানে কেউ না কেউ মারা যায়,
ওই পুকুরটা
ডুবে কেউ না কেউ, গ্রামের কেউ না কেউ মারা যায়,
অথচ পুকুরটা অগভীর,
অথচ পুকুরটা অগভীর। এবং ভাইয়া পুকুরটা অনেকবার বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, যার পুকুর ছিল, কিন্তু পুকুরটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব হয় নাই। বিকজ যতবারই বাড়িওয়ালা বা পুকুর ওরা বন্ধ করতে গিয়েছে, ততবারই তার সাথে কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে। তার হয়তো কখনো তার গরুটা মারা গিয়েছে, বা কখনো তার ফ্যামিলি মেম্বারদের সাথে অ্যাবনর্মাল কিছু ঘটেছে। এই পুকুরটা কিন্তু মানে ই করা যায়নি, বন্ধ করা যায়নি,
বন্ধ করা।
তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা।
থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে এবং আপনার ঘটনা আমরা শুনব আপনার কাছে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই। আসসালামু আলাইকুম রিসালাস।
আপনার নামটা একটু শুনি।
আমার নাম সিয়াম, আমি হাজারীবাগ টালিভিস থেকে আসছি।
জি শুনি আপনার ঘটনা।
আমি
জি আপনার সরাসরি আপনার ঘটনায় চলে যাই আমরা এবং শুনি আপনার কি ঘটনা আজকে।
আমি সরাসরি আমার ঘটনায় যাচ্ছি। আমার যে ঘটনাটা সেটা আমার গ্রামে খুব পরিচিত একটা ছেলের সাথে ঘটে।
জি
আমার গ্রাম হচ্ছে আপনার নোয়াখালী কবিরহাট উপজেলার কালামুসি।
আচ্ছা, সব গ্রামের ঘটনা, ওকে দেখা যাক।
তো যে ছেলেটার নিজে কাহিনী, সেই ছেলেটা আমাদের এলাকায় খুব ফেমাস এই জন্যই যে একটু দুষ্ট টাইপ ছিল, আর মানে ওর একটা ব্যাড হ্যাবিট ছিল যে ও চুরি করত। নর্মালি চুরি যেরকম আমরা চিন্তা করি ওরকম না, যেমন গ্রামে চুরি বলতে আমরা ডাব চুরি, সুপারি চুরি, এগুলো তো নর্মালি এগুলো চুরি করার কারণে একটু ভালো ফেমাস ছিল। তো নর্মালি ও এরকম এক রাতে এক বাড়িতে ডাব চুরি করতে গেল। তো এই বাড়িটা নিয়ে মানে বেশ কিছু কাহিনী আছে, বা একটু হরর টাইপ ওই জায়গাটা। তো যেতে বেশ সাহসী ছিল, তো নর্মালি এখানে গেল চুরি করার জন্য। নর্মালি সে ডাব কাছে উঠলো, ডাব পাড়তেছিল। তো হঠাৎ সে খেয়াল করলো যে বিয়ের সাজে, যে কনেরা যে বিয়ের সাজে থাকে গহনাগাটি পরে, লাল শাড়ি পরে, সেরকম একটা মেয়েকে সে দেখতে পেল। তো যেহেতু একটু লোভী ছিল, খুব লোভ লেগে যায় মেয়েটাকে দেখে। তো ও নর্মালি মেয়েটার কাছে যায় যে যদি মেয়েটাকে সে ধরতে পারে বা কিছু একটা করতে পারে,
গহনা টহনা,
হ্যাঁ হ্যাঁ ওগুলা পাবে সে। তো নর্মালি সে মেয়েটাকে সাথে কথা বলার জন্য সামনের দিকে যাচ্ছিল, মেয়েটার দিকে। কিন্তু সে একটা জিনিস খেয়াল করলো, সে যতই মেয়েটার দিকে আগাচ্ছিল মেয়েটা ততই তার থেকে পিছাচ্ছিল। তো সে একটু জোরে জোরে হাঁটার চেষ্টা করে এবং মেয়েটাকে ধরাচ্ছে, এবং এক সময় সে মেয়েটাকে ধরে ফেলে। তো ধরার পরে মেয়েটার মুখ ঘোমটা দিয়ে ঢাকা ছিল। তো সে সাহস করে মেয়েটার ঘোমটাটা উঠায়। তো ঘোমটা উঠানোর পরে যা দেখে সে তার জন্য প্রস্তুত ছিল না। সে দেখলো মেয়েটার মুখ ঝলসানো, মানে পুড়ে গেলে যেরকম ঝলসানো হয়ে যায়, বিশ্রী টাইপ দেখায় ওরকম, যে মাংসগুলো খসে খসে পড়ছে মুখ থেকে, এবং মেয়েটার চোখ প্রচন্ড লাল, এবং সে একটা ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে।
আচ্ছা,
তো এরা দেখার পর নর্মালি সে যতই সাহসী হোক বা আমরা যতই সাহসী এটা ভয় পাবো, ভয় পাওয়ার কথা, সে খুব ভয় পায়। তো ভয় পাওয়ার পরে সে আর এক দৌড়ে তার বাসার দিকে চলে যায়। তো বাসায় যাওয়ার পরে সে রাতে কাউকে কিছু বলে না, কিন্তু তার প্রচন্ড জ্বর হয়। সকালবেলা তার মা জিনিসটা নোটিস করে যে ওর কি হয়েছে। তো সে জিজ্ঞেস করলো যে তোর কি হয়েছে, বা কাল রাতে কি কোনো কিছু হয়েছে তোর সাথে। সে নর্মালি সব কাহিনী তার মাকে খুলে বলে। খুলে বলার পরে মা তাকে ঝাড়ফুঁক দিয়ে দেয়, তারপর পানি পড়ে তাকে খাওয়ালো। তো খাওয়ানোর পরে দেখলো যে তার জ্বর কিন্তু কমছে না, মানে কাল রাত থেকে যে তার জ্বর হয়েছে সেটা কিন্তু কমছে না। তো এটা হওয়ার পরে তার মা করলো কি, তাকে নিয়ে একটা হুজুরের কাছে গেল।
আচ্ছা,
তো যাওয়ার পরে হুজুর দেখলো, তাকে ফুটো দিয়ে দিল, এবং হুজুর বলল যে দেখেন ওকে যেটা আসর করছে বা ওর সাথে যেটা ঘটছিল সেটা খুব খারাপ একটা জিনিস ছিল, এটা ওকে ছাড়বে না। তার মা রিকোয়েস্ট করে বলল যে আমার একমাত্র ছেলে, এটা মানে কিভাবে কি করবেন হুজুর একটু দেখেন। তো তার হুজুর তখন বলল যে না, এটা কোনোভাবে পসিবল না। তো নর্মালি তারা চলে গেল। তো এরকম টানা কয়েকদিন তার জ্বর হতে থাকলো, এবং এক সময় হয় কি যে ছেলেটা মারা যায়। তো নর্মালি এই কাহিনী এখানে শেষ, মানে আমার এই ফার্স্ট স্টোরি। আমার একটা স্টোরি আছে, সেটা কি?
হ্যাঁ,
আমার যে সেকেন্ড স্টোরিটা সেটা হয়েছে খুব রিলেটিভ, মানে আমার বলতে গেলে আমাদের ফ্যামিলির সাথে ঘটা। আমাদের ফ্যামিলির সাথে বেশ কিছু ঘটনা আছে, যেহেতু গ্রাম অঞ্চল নর্মালি এরকম কাহিনী হয়ে থাকে। তো এই ঘটনাটা ঘটছে হয়েছে আমার দাদার সাথে। তো আমার দাদা মানে আমার বাবারা টোটাল ৬ ভাই ছিল।
আচ্ছা,
হ্যাঁ, আগের যুগে মানুষ একটু বেশি সন্তান নিত, কিন্তু আমার দাদার মানে এমন কিছু সন্তান হয় মানে হয় না, বিকলাঙ্গ হয় না, প্রতিবন্ধী টাইপ হয়ে যায়। জন্মানোর সময় এরকম কিছু হয়েছে, তোমার পরে লোক জানাজানির ভয়ে তাদের করে কি মেরে ফেলে, মানে তাদেরকে মেরে মানে আমাদের বাড়ির পিছনে গর্ত বা ডোবা টাইপ থাকে না, ওইখানে ফেলে দেয়।
আসলেও
জি, এটা সত্য কাহিনী, মানে ফেলে দেয়। তখনকার যুগে হয়তো আর কি যে রেসপেক্টেবল একটা ফ্যামিলি, তার এরকম কিছু হলে তাদের কাছে ওয়ার লাগতে পারে জিনিসটা, তো যার কারণে এটা জানাজানি না হয় এজন্য। তো এটা ফেলে দেয়, ফেলে দেওয়ার পরে কবর দেয় না, মানে রাসেল ভাই যে হয় না যে এরকম কিছু হলে মানুষ কিন্তু কবর দেয়, কবর দেয় না, নর্মালি ফেলে দেয় গর্তের ভিতর বা মাটি চাপা দিয়ে দেয় এখানে। তো কাহিনীগুলো ওইখান থেকেই শুরু হয় যে আমার দাদা এক রাতে বাজার থেকে, মানে রাত করে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলেন। তো আমার ফ্যামিলিটা একটু রিচ ফ্যামিলি ছিল, যেমন আমার দাদা ছিলেন হচ্ছে চেয়ারম্যান ছিলেন আমাদের এলাকার। তো নর্মালি উনি মাছ নিয়ে এসেছিলেন, তো আমাদের যে বাড়ির ডিস্টেন্স বা বাড়ির যে বর্ণনাটা দিয়ে দিই ওটা দিলে বুঝতে পারবেন যে কাহিনীটা কিভাবে কি। তো আমাদের বাড়িটা বাজার থেকে একটু দূরে এবং বাড়ির পাশে একটা মসজিদ আছে, এবং মসজিদের পাশেই নর্মালি কবরস্থান, আমাদের ফ্যামিলি কবরস্থান বা আশেপাশের কবরস্থানগুলো আছে। কবরস্থানের সামনে একটা বিশাল একটা পুকুর, আর পুকুরের পাড়েই যে একটা তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছ নিয়ে রাসেল ভাই অনেক কাহিনী আছে যেটা নেক্সট টাইম আসতে শোনানো যাবে। তেঁতুল গাছ, তারপরে আপনার কিছু ঝোপঝাট, এবং তারপরে একটা ডোবা, তারপরে তার পাশে আমাদের বাড়ি। তো দাদা নর্মালি পুকুর ক্রস করে, মানে কবরস্থান ক্রস করে পুকুর ক্রস করে নর্মালি ওই ডোবাটার সামনে যখন আসছেন, তখন তিনি খেয়াল করলেন যে কিছু একটা মানে তাকে টানছে, ডোবার দিকে টানছে। তো নর্মালি তিনি যতটা জোরে হাঁটছিলেন মানে ততটাই তিনি ডোবার দিকে যাচ্ছিলেন। তো এক সময় টানতে টানতে এমন হয় যে তাকে ওই ডোবাতে নামায় ফেলায় কিছু একটা। তো নর্মালি দাদা জিনিসটা বুঝতে পারে যেহেতু গ্রামের লোক, তো সে নর্মালি দোয়া পড়েন, দোয়া পড়ার পরে কিছুটা হালকা হয় যে দেখছে যে টানছিল জিনিসটা সেটা আর টানছে না। তিনি নর্মালি উঠেন, উঠার পরে তিনি বাসার দিকে চলে যান। চলে যাওয়ার পরে এই তার সাথে ফার্স্ট যে ঘটনা ঘটে, মানে এরপরে তার সাথে যে ঘটনা ঘটে, তিনি নর্মালি যেহেতু গ্রামের লোক তিনি মাছ ধরা তার খুব শখ ছিল। তো নর্মালি তিনি একদিন মাছ ধরতে যান, আমাদের বলে রাখা ভালো যে আমাদের গ্রামে একটা খাল আছে। তো আর মাছ ধরতে হলে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে যা করতো একটা নৌকা রাখে নিজস্ব, তা আমার দাদাও নর্মালি নৌকা দিয়ে মাছ ধরেন। তো তিনি যা করছিলেন যে একদিন এরকম রাতে মাছ ধরছিলেন নৌকা নিয়ে, তো ধরতে ধরতে তিনি খালে, যেহেতু খালে বেশি মাছ পায় যার কারণে তিনি খালে মাছ ধরতেছিলেন। তো আমাদের গ্রামে একটু দূরে, মানে গ্রামের সাইড একটা জায়গা আছে, খাল দিয়ে ওই জায়গায় যাওয়া যায়, কিন্তু মানে ওই জায়গাটা একটু হরর টাইপ আর কি, ওখানে বেশ কিছু কাহিনী আছে। তো নর্মালি দাদা মাছ ধরতে ধরতে এক সময় ওই জায়গায় চলে যায়, কিন্তু তিনি সেটা খেয়াল করেন না যে তিনি ওই জায়গায় যাচ্ছেন।
আচ্ছা,
তো ওই জায়গায় যাওয়ার পর যেটা হয় যে তিনি খেয়াল করতেছেন যে তিনি এতক্ষণ যা মাছ পাইতেছিলেন তার থেকে তিনি ডাবল মাছ পাইতেছিলেন। তো এটা হওয়ার পর দাদা খুশি হয়ে গেলেন যে এখানে তো ভালোই মাছ, তিনি অনেকক্ষণ মাছ ধরলেন। তার যে মাছের ঝুড়ি ছিল সে মনে করলো যে আমি এত মাছ ধরলাম, আমার অবশ্যই মাছের ঝুড়ি ফুল হয়ে গেছে, মানে ভর্তি হয়ে গেছে। তিনি একবার লুক করলেন, মানে পিছে লুক করলেন যে ওই ঝুড়িটার দিকে
তাকালেন,
তাকালেন, দেখলেন যে কিরকম কি হয়েছে। তিনি খেয়াল করলেন যে বড় জোর একটা বা দুইটা মাছ ওখানে আছে। তিনি দেখে বেশ অবাক হয়ে গেলেন যে কাহিনী কি, আমি এতক্ষণ ধরে নিম্ন হলো রাসেল ভাই যে এক ঘন্টা যাবৎ তিনি সেখানে মাছ ধরতেছিলেন, নিম্ন হলো একশো বা দুশোটা মাছ পাওয়ার কথা যিনি যেভাবে বললেন। তিনি খুব অবাক হয়ে গেলেন যে এতগুলা মাছগুলা মাছ গেল কই, তিনি বেশ অবাক হয়ে গেলেন। তো অবাক হওয়ার পরে তিনি তখন খেয়াল করলেন যে তিনি ওই জায়গাটা এসে পড়ছেন। তো তিনি বেশ ভয় পেয়ে গেলেন, দোয়াটা পড়লেন। তিনি এবার বললেন না এখন আর মাছ ধরা ঠিক হবে না যেহেতু রাত অনেক হয়ে গেছে। তো তিনি নর্মালি ব্যাক করলেন বাসার দিকে। তো ব্যাক করার সময় তিনি নৌকা টোকা ওখানে রেখে তিনি যে দুইটা মাছ ছিল সেটা নিয়ে নর্মালি তিনি বাসার দিকে আসছিলেন। তো নর্মালি যেটা বলছিলাম যে ভাই ওই যে আমাদের তেঁতুল গাছ আছে পুকুর পাড়ের পাশে, তেঁতুল গাছ নিয়ে বেশ কিছু খায়নি। তো দাদা যখন কবরস্থান ক্রস করে পুকুর পাড়ের সামনে আসছে বাসা যাওয়ার জন্য, তখন তিনি একটা জিনিস খেয়াল করলেন যে হঠাৎ করে ঝড়ে বাতাস শুরু হয়ে গেছে। মানে নর্মালি ঝড়ের টাইম না, নর্মালি সিজন শরৎকাল টাইপ টাইম, তো এই সময় এত ঝড় হওয়ার কথা না, যেহেতু গ্রীষ্মকাল না ঝড় হওয়ার কথা না, একটা ঝড়ের মতো একটা বাতাস তাকে ওই তেঁতুল গাছের দিকে ঠেলতেছিল। তো ঠেলে দিতে এক সময় তাকে মানে সজোরে একটা ধাক্কা দিয়ে মনে হলো কি রকম তাকে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে তাকে তেঁতুল গাছের যে পাশ একটা কুচু ক্ষেত আছে ওখানে ফালাই দিছে। তো উনি এটাতে ভীষণ মানে ভীষণ ভয় পেয়ে যায়, ভয় পাওয়ার কারণে উনি হঠাৎ করে আয়তুল কুসি মানে ভয় পাওয়ার কারণে তিনি আয়তুল কুসি পড়েন, দোয়াটা পড়েন। পরার পরে দেখলেন যে না সিচুয়েশন নর্মাল হয়েছে। নর্মাল হওয়ার পরে তিনি আর মাস্ক খেয়াল করলেন না বা কোনো কিছু খেয়াল করলেন না, তিনি নর্মালি বাসার দিকে হাঁটা শুরু করলেন। তো নর্মালি এটা তিনি পরে সবাইকে শেয়ার করলেন, তখন তারা বুঝতে পারলো যে এটা অন্য কিছু একটা হয়েছে বা ওই যে আমাদের যে চাচা বা যাদেরকে পুঁতে ফেলা হয়েছিল এরকম কিছু একটা কাহিনী। তো নর্মালি ওনারা নর্মালি মিলাদ টিলাদ পড়ায় আর এরপরে আর কিছু হয় না। কিন্তু এরপরে খুচরা খুচরা মানে থাকে কিছু কাহিনী আছে যে আমার চাচাতো ভাইয়ের সাথে বা আমার চাচাতো বোনের সাথে এরকম কিছু কাহিনী ঘটছে, এই আর কি নর্মালি আমার এই ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে ধন্যবাদ। আমরা সবসময় শহরের ঘটনা বলি, এরকম একটা কথা শুনেছিলাম, তো আজকে গ্রামের ঘটনা শুনলাম। এবং আমি জানি না যে কেমন লাগছে। আমার কাছে আসলে শহর বা গ্রাম এইভাবে কোনো সময় আমি আলাদা করতে পারি না। আমার কাছে যে ঘটনাগুলো ভালো লাগে সেই ঘটনাগুলো সিলেক্ট করি, বাট আপনাদের চাহিদা ছিল তো এবার এই উইকে সিলেক্ট করেছি আমরা এরকম গ্রামের ঘটনা, এবং সেই সাথে আপনারা হসপিটালের ঘটনা পেয়েছে শুনতে চাইছিলেন, সেটা আমরা পেয়েছি একটা চায়না থেকে, সেটাও আমরা শোনালাম আপনাদেরকে। এবং আশা করছি এতক্ষণ পর্যন্ত আপনাদের ভালো লেগেছে। একটা চমৎকার ইমেইল আছে এরপরে, এবং তার আগে একটা অডিও ক্লিপ প্লে করবো, এবং তারও একটা ছোট্ট বিরতি আছে আমাদের। সো বিরতির পর একটা অডিও ক্লিপ এবং তারপর একটা ইমেইল নিয়ে ফিরে আসবো, সঙ্গে সঙ্গে থাকবেন একজন নতুন অতিথি। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড টু রেডিও ফুর্তি এট এফএম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
আসসালামু আলাইকুম রাসুল ভাই, আমি আমার নাম প্রকাশিত চাচ্ছি না, কিন্তু আমি সৌদিভাবে থাকি এবং আমার হোম ডিস্ট্রিক্ট চিরাঙ্গে। আজকে যে ঘটনাটি শেয়ার করতে চাচ্ছি ওটি আমার কোনো ঘটনা নয়, আলহামদুলিল্লাহ আমার সাথে এখন পর্যন্ত ওরকম কোনো কিছুই ঘটেনি, এবং যদি কখনো দুর্ভাগ্যক্রমক ওরকম কোনো কিছু ঘটে থাকে তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। ঘটনাটি ঘটে যায় আমার মামির বাড়িতে কাজ করে একজন বিধবার সাথে, এমন ঘটনা চিরাঙ্গেরই। বিধবার জামাই মারা যায় একটা সড়ক দুর্ঘটনায়, ওনার রিক্সা চালকের প্রফেশন, ওনার মৃত্যু ঘটে যখন ওনার মাথার উপর একটা ট্রাক চলে। ঘটনাটিতে যাওয়ার আগে আমার মামি গ্রামের একটু বর্ণনা দেওয়া লাগবে। আমি আমার মামি গ্রামের নামটা জানি না, কিন্তু গ্রামটি আপনার সমুদ্র খুবই কাছে। ইনফ্যাক্ট আমার মামির বাসা থেকে সমুদ্র অ্রক্সিমেটলি 1 কিলোমিটার দূর হবে। আমি প্রিটি শিওর যারা চিরঙ্গে থাকে তারা অলরেডি বুঝে গেছেন আমি কোন জায়গায় কথা বলতেছি। যাক, এখন ঘটনা আসা যাক। ঘটনাটি এরকম একদিন রাতেই ঘটে, মহিলা ঘুমাচ্ছিল, বাইরে পানি পড়ার শব্দ শুনে ওনার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে যখন উনি একটু কাজ মানে কনসেন্ট্রেট করে শুনে, ওনার কাছে যে সেটা উইয়ার্ড লাগে, বিকজ বাইরে পানি পড়ার শব্দটা এমন ছিল যে ওনার হাজবেন্ড যখন বেঁচে ছিল উনি যখন সারাদিন কাজ শেষে বাসায় আসত, বাসায় এসে পাটা ধুত, তখন যেরকম পানি পড়ার আওয়াজ হতো মনে হচ্ছে ওরকমই, লাইক বাইরে কেউ পা দিচ্ছে। তো জিনিসটা আমার কাছে একটু উইয়ার্ড লাগে, এবং উনি কিউরিওসিটি বসত উনি বাইরে যায় দেখার জন্য যে আসলে ব্যাপারটা কি, এরাতে কে পা দিচ্ছে। তো উনি বাইরে বের হয়ে উনি যা দেখে ওয়াজ বাইরে একজন পুরুষ দাঁড়ানো, ওনার পিঠ ওনার দিকে করা, পরে একটা লুঙ্গি, গায়ে একটা সেলু গেঞ্জি এবং মাথায় একটা স্কার্ফ বাঁধা, গামছা গামছা বাঁধা। সো পিছিয়ে থেকে দেখে মনে হচ্ছে এটা ওনার হাজবেন্ড, অ্যান্ড হয়তো উনি ওর হাজবেন্ডকে খুব বেশি ভালোবাসত, যে কারণে ওনার মাথায় তখন এটা কাজ করতেছিল না যে ওনার হাজবেন্ড তো মারা গেছে। আই মিন উনি ওনাকে দেখে, ওই পিছিয়ে থেকে ওই পুরুষটাকে দেখে ওনার হাজবেন্ড মনে করে উনি ওনার কাছে যায়, কাছে গিয়ে ওই পুরুষের কাঁধে হাত দিয়ে ফেলে, কাঁধে হাত দেওয়ার সাথে সাথে ওর শরীরটা ওনার দিকে ফিরে তাকায়। ফিরে তাকায় উনি যা দেখে, ইট ওয়াজ দ্য ফেস অফ আ হাজবেন্ড, এবং ওনার হাজবেন্ড আমি বলেছি ওনার হাজবেন্ডের মাথার উপর দিয়ে ট্রাকের চাকা চলে গেছে। তো উনি ওই চেহারাটা, ওই বিভৎস চেহারাটা উনি দেখতে পায়। ইট ওয়াজ টু মাচ ফাহা, উনি এটা দেখে সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ঘটনাটি এখানেই শেষ হয়, হয়তো শেষ হলো ওনার জন্য ভালো হইতো, বাট পরে যা ঘটে লাইক ওনার যখন জ্ঞান ফেরে উনি নিজেকে একজন একটা ভাটাতে শুয়ে থাকতে আবিষ্কার করে। উনি উঠে বসে এবং উঠে বসে যা দেখে ইজ ইভেন ওয়ার্স দ্যান হি সো আর্লিয়ার। উনি দেখে ওনার চারপাশে যেই লোকটিকে উনি ওনার বাসার বাইরে দেখেছিল ওরকমই 7-8 জন ওনাকে গোল করে দৌড়াচ্ছে, এবং উনি উঠে বসাতে ওরা সবাই দৌড়ানো বন্ধ করে ওনার সামনে স্টেল ভাবে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে কিছুক্ষণ ওদের সাথে আই কন্টাক্ট হওয়ার পরে ওরা এক একজন হাসা শুরু করে, সবাই যে একসাথে এক রেতে হাসতেছে ওরকম না, যে যার মতন হাসতেছে, কিন্তু সবাই দেখতে ওই একই লোকের মতো। এদিকে মহিলা তো ভয় পেয়ে অবস্থা খারাপ। তারপর যা ঘটে যে ওই 8 জনের মধ্যে কয়েকজন ওনাকে ধরে, ওনার ঘাড় ধরে ওনাকে ওই ভাটার কাদা খাওয়ানো শুরু করে। ওয়েল দ্য ওয়ামেন হ্যাড এনাফ, উনি এগুলো আর বেশি সহ্য করতে না পেরে উনি আবার জ্ঞান হারায়। পরের দিন ওরা যখন জ্ঞান ফিরে উনি ওনার নিজেকে হসপিটালে আবিষ্কার করে, ওনার পুরো শরীর ফুলে গেছিল, ওনার শরীর থেকে নাকি অনেক কাদা বের করা হয়েছিল বিকজ ওনাকে প্রচুর কাদা খাওয়ানো হয়েছে অ্যাপারেন্টলি। পরে মহিলা যখন হসপিটাল থেকে ডিসচার্জ হয় উনি হসপিটাল থেকে উনি আর গ্রামে ফিরে আসেনি, উনি গ্রাম ত্যাগ করে, কিন্তু ওটার পর উনি কোথায় গেছে না গেছে ওটা আমার ওটার ব্যাপারে আমার কিছু জানানো হয়নি, সেই হিসেবে আমি আপনাদেরকেও কিছু বলতে পারতেছি না। যাই হোক, আমি জানি ঘটনাটি ওরকম লম্বা ছিল না, আমি জানি ওনা তো ভালো কিনা, বাট যদি শেয়ার করার মতন উপযুক্ত মনে হয়ে থাকে তাহলে প্লিজ শেয়ার করবেন। অ্যান্ড সবার কাছে আমি দোয়া কামনা করবো, বিকজ আমার সামনে এক্সামস আছে। সো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
Yes, the night comes alive with Gramin Phone. শুনছেন সবসময় রেডিও ফুর্তি রেডিও ফ্যাম। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। এবং ঘড়িতে সময় রাত 1:03। আমি বলবো যারা আমাদেরকে ইমেইল পাঠাতে চান তারা ইমেইল পাঠাতে পারেন dhotfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। আপনার ঘটনা পাঠিয়ে দিতে পারেন, আপনার জীবনের সেরা ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমাকে। এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে আপনি ঘটনাটি স্টুডিওতে শেয়ার করতে চান না গাইতে চান। আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, বা আপনার ঘটনা আপনি লিখেও পাঠাতে পারেন। আমরা যেটা করব সেটা হচ্ছে যে ঈদে একটা স্পেশাল এপিসোড করব। ঈদ ডেতেই, ঈদের নাই মানে ঈদ ডে মানে কি রাত হবে সেই রাতে। এবং আশা করছি যে সেই দিনে একটা চমৎকার এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার, আপনাদের হেল্প লাগবে। এবং সেটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের জীবনে ঘটে যাওয়া আপনার জানা সেরা ঘটনা পাঠিয়ে দিতে হবে আমাকে। এবং ঘটনার শুরুতে আপনি যেভাবে উল্লেখ করতে বললাম সেভাবে একটু উল্লেখ করবেন। আর সেই সাথে আমাদের যারা ইমে আমাদের যারা ফেসবুকে ভিজিট করতে চান আমাদের পেজ দুটো, তাদেরকে আমি লিঙ্কটা বলে দিচ্ছি www.facebook.com/radiofurti and www.facebook.com/bhotfm.rasel। তো এই হচ্ছে আমাদের অ্যাড্রেস আর এই হচ্ছে আমাদের সবকিছু। এখন যেটা করব একটা ইমেইলে যাব এবং এই ইমেইলটা আমি পড়ে শোনাচ্ছি আমাদের পাঠানো একটা লিসনারের, একজন লিসনারের ইমেইল। এবং আশা করছি ইমেইলটা আপনাদের ভালো লাগবে। পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি ভালো থাকার চেষ্টাও, আপনি ভালো থাকার চেষ্টা আর ভালো থাকার চেষ্টাও করেন এটাও জানি। আমি মোহাম্মদ আল শাহরিয়ার রুবেল, ঢাকার দক্ষিণ কিরানীগঞ্জ থানার কুন্ডা ইউনিয়ন জাজিরা গ্রামের বাসিন্দা। তারপর তিনি তার মোবাইল নাম্বার দিয়েছেন। আমি পেশায় একজন ফার্মাসিস্ট এবং নিজ ফার্মেসি থাকায় স্টুডিওতে আসার সময় না পাওয়াতে ইমেলটা পাঠাতে হল। নিজের সাথে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আছে, যদি এই ঘটনাটি পড়ে শোনান নেক্সট উইকে আবার ঘটনা পাঠাবো। আমি তবে সরাসরি ঘটনায় চলে যাই। আগে বলে নিই, ছোট্টবেলা থেকে আমার সাথে একটা মেয়ে জিন ছিল। আমি তার মুখ কখনো দেখিনি, কারণ তার মুখ সাদা কাপড়ে ঢাকা থাকত। প্রতি রাতে সে আমায় ডাকত, আমি তার ডাকের শব্দ স্পষ্ট শুনতে পেতাম। আয়, শুধুমাত্র এই একটা শব্দ বলেই সে ডাকত। অনেক ফকির দিয়ে অনেক তেল পড়া মায় এনে শরীরে মাখিয়ে দিত, কিন্তু কিছুতেই সে আমায় ছাড়ত না। সে আমায় গভীর রাতে ডাকত, যখন ডাকত তখন আমার দুনিয়ার কোনো খেয়াল থাকত না। আমি দরজার খিল খুলে বাইরে যেতে চাইতাম, কিন্তু আশ্চর্যের বিষয় হল তখন আমার সারা শরীরে অন্যরকম এক শক্তি চলে আসত। আমাকে মা পাখার ডাঁট দিয়ে অনেক আঘাত করত, কিন্তু আমি টেরি পেতাম না। ইভেন আমার ভাইয়া আব্বু মা ও আমাকে ধরে রাখতে পারত না, কিন্তু আমার আর দরজার বাইরে কখনো যাওয়া হয়নি। যদি বের হতাম সম্ভাব্য, খুব সম্ভব আমায় সে নিয়ে চলে যেত। এবার মূল ঘটনায় আসি। এই জিন থাকাতে আমার মাঝে মাঝে ভয়ঙ্কর কিছু সিচুয়েশনের সম্মুখীন হতে হয়। যে ঘটনাটি বলবো সেটা 2006 সালের জুলাই মাস, বর্ষার মৌসুম। আমাদের স্কুলের পেছন দিয়ে একটা রাস্তা চলে গেছে আরেক গ্রামে। গ্রামটি ছিল খুবই নিস্তব্ধ। ওই গ্রামে যাওয়ার আগে অনেক খালি জমি পড়ে, আর পরে একটা তিন রাস্তার মোড়। ওই তিন রাস্তার মোড়ের আশেপাশে কোনো বাড়ি নেই, শুধুই ক্ষেত আর ক্ষেত। বর্ষার কারণে রাস্তার দুই পাশে পানি এসে খালের মতো হয়ে যেত। এক খাল থেকে আর এক খালে যাওয়ার জন্য রাস্তার মাঝখানে একটা গর্তের মতো ছিল। আমরা ওটাকে ভাঙার পাড় বলতাম, বর্ষায় যা নিমিষেই নৌকা চলাচল করতে পারে সেই জন্য। ঘটনাটি ঘটার এক সপ্তাহ আগে আমাদের এলাকায় এক বৃদ্ধ মহিলা মারা যায়। শুনেছি সে নাকি ভিক্ষা করতে এসে সেই ভাঙার পাড়ে পানিতে পড়ে মারা যায়। লাশটি আর জানাজা হয়নি। যখন ওখানেই পচে যায় এবং কাক মাছ খেয়ে ফেলে। আমি তখন নতুন মোবাইল ব্যবহার করি। আমার ফ্রেন্ড থাকাতে আমাকে কথা বলতে হতো মুঠোফোনে। আমার বেশিরভাগ সময় রাতের বেলা কথা বলতাম। আমার একটা অভ্যাস ছিল, আমি এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে পারি না। কথা বলতে বলতে আমি হাঁটতাম, কথায় এতটাই ডুবে যেতাম যে কোথায় যাচ্ছি তাল জ্ঞান থাকত না। বৃদ্ধা মরার এক সপ্তাহ পর একদিন রাতে আনুমানিক 12টা হবে আমি কথা বলছি আর হাঁটছি, হাঁটতে হাঁটতে ঠিক সেই ভাঙার পাড়ে চলে গেছি। ছাদে চাঁদের আলোয় খালের পানিগুলো হীরের মতো ঝলমল করছে, হালকা বাতাস, অসাধারণ একটা মুহূর্ত ছিল, ভালোই লাগছিল পরিবেশটি। আমি দুবলার স্যান্ডেল দিয়ে বসে কথা বলছি আর খালের দিকে তাকিয়ে আছি। এমন পরিবেশ, হঠাৎ আমার সেই বৃদ্ধার মৃত্যুর কথা স্মরণ ছিল না। আমি যেখানে বসেছি তার 4-5 হাত দূরে ভাঙাটি। কথা বলার এক পর্যায়ে আমি অনুভব করলাম আমার সারা শরীরের পশমগুলো দাঁড়িয়ে যাচ্ছে। মোবাইলের অপর প্রান্ত থেকে হাসির শব্দ হচ্ছে। আমি আমার বান্ধবীকে ধমকের সুরে বলি, হাসছ কেন? তার কোনো উত্তর নেই, সে হেসেই চলেছে। আমার খুব রাগ হল, আমি লাইনটা কেটে দিলাম। হঠাৎ ভাঙার কাছ থেকে একটা গোঙানির শব্দ পেলাম। জ্যোৎস্নার আলোতে দেখতে পেলাম একটা সাদা কাপড় কলা গাছের মতো কিছু একটার সাথে মোড়ানো, একবার ভাঙার ওপার যাচ্ছে, আবার এপার আসছে। আশ্চর্যের বিষয় হল কোনো স্রোতই ছিল না। আমার তখনও মনে নেই যে এখানে বৃদ্ধা মারা গেছে। আমি জিনিসটা ভালো করে দেখার জন্য আরেকটু সামনে যাই, একেবারেই সামনে। সামনে গিয়ে আমি আমার মোবাইলের টর্চ মারি। আমি যা দেখতে পাই সেটা নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। আমি দেখলাম সেই বৃদ্ধার লাশ আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের পলক ফেলতে পারছিলাম না, সেখান থেকে পেছন দিকে পালাতেও পারছিলাম না। আমি একেবারেই মূর্তির মতো হয়ে গেছি। তার চোখের দিকে আমার চোখ পড়েছে, চোখগুলো নিমেষেই লাল রক্ত জমাট বাঁধা হয়ে গেল। আমার মোবাইলের লাইট তার চোখের দিকে পড়ে আছে। আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। যখন জ্ঞান ফিরে পাই তখন নিজেকে আবিষ্কার করি আমাদের খেলার মাঠে। আশ্চর্যের বিষয় হল আমি ওখানে কিভাবে এলাম। আর যখন আমি অজ্ঞান হয়েছিলাম আমার ফোন মাটিতে পড়ার কথা, তাহলে আমার ফোন আমার পকেটে কিভাবে আসলো? পকেট থেকে ফোন বের করে দেখি রাত 3:44। আমি উঠে দাঁড়াই, বাসায় আসি, আমার শরীরে জ্বর অনুভব করি, আম্মুকে ডাকি। আম্মু কিছু না জানিয়ে শুধু বলি, স্বপ্ন দেখে ভয় পেয়েছি, একটু লোহা গরম করে পানি দেন, খাবো। পানি খেয়ে আবার রুমে আসি, ঘুমিয়ে পড়ি সাথে সাথে। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমার বান্ধবীকে কল দেই, তাকে জিজ্ঞেস করি, কাল রাতে ফোনে কথা বলার সময় তুমি হাসছিলে কেন? তার উত্তর শুনে আমি বিস্মিত, হাসলাম মানে? কাল রাতে তো তোমার সাথে আমার কথাই হয়নি। আমি সাথে সাথে লাইনটি কেটে দিলাম, কল লিস্টে তার রিসিভ করা কল খুঁজতে লাগলাম। আমার গলা শুকিয়ে আসছিল, গত রাতে কোনো কল আসেনি। যে লিস্টে আছে সেটা আগের রাতের। তাহলে কাল রাতে কার সাথে কথা বললাম? ঘটনাটা আম্মুকে বলি, আম্মু এক ফকিরের কাছে নিয়ে যায়। ফকিরের মুখ থেকে শুনলাম সেটা হচ্ছে, আমার সাথে যেই মেয়ে জিন আছে সে আমার ভালো চায়, তাই আমার বিপদে সে আমায় উদ্ধার করেছে। আমি যেন বেশি রাতে আর বের না হই সেই নির্দেশ ফকির আমাকে দিয়ে দিলেন। সেই জিন এখনো আমার সাথে আছে, এখনো গভীর রাতে আমাকে ডাকে, তবে এখন আগের মতো আর কাঁদি না, আমার অভ্যেস হয়ে গেছে। আমি জানি না এটা লিসেনারদের কিংবা আপনাদের কেমন লাগবে, কি ভাবছেন, তবে ঘটনাটি একেবারেই সত্য। আম্মু কাউকে ঘটনাটি বলতে না করেছিল, কিন্তু ভূত আসনে শেয়ার না করে পারলাম না। ঘটনাটি পড়ে শোনালে খুশি হব, না শোনালেও কোনো অভিযোগ থাকবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি ঘটনাটি পড়ে শোনালাম এবং আশা করছি যারা শুনলেন তাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের যে কমেন্ট করার জায়গা আছে ফেসবুকে, সেখানে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ঘটনাটি আপনার কেমন লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে তার প্রথম ঘটনা শোনার জন্য। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ইমরান হোসেন, মিরপুর ঢাকা থেকে। তো আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার মায়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনা চলে যাওয়া যাক।
জি,
তো ঘটনাটা হচ্ছে আমার মা পরিবারের মধ্যে ছোট মেয়ে। তো আমার মা পরিবারের ছোট মেয়ে হয়, আমার মাকে বিভিন্ন প্রকার কাজই করতে হতো।
তো আমাদের যে নানির বাড়ি এটা গঙ্গা থেকে এটা অনেক আগের পুরনো। তো এখানে আমার নানি বাড়িতে আসলে টিউবওয়েল না থাকায় আমার মাকে সচরাচরই পানি আনতে যেতে হতো পুকুরে। তো এই পুকুরে পানি আনতে যাওয়ার জন্য আমাদের বাড়ি থেকে পুকুরের ডিস্টেন্সটা অনেক, দূরত্বই অনেক। তো এই দূরত্বে যখন মা সাধারণ দিনের মতোই পানি আনতে যায়, তো ঘটনার দিন আমার মা আসলে মাগরিবের নামাজের আগে যায় ওখানে, এবং যখন যায় তো সেখানে পানি নেওয়ার জন্য একটু মাঝে যাওয়ার জন্য নামে। তো পানি নিয়ে যখন মা উঠে আসবে তো ওই মুহূর্তে দেখতে পায় যে আমার মা থেকে একটু দূরে কোনো একটি মানুষ, কিন্তু বৃদ্ধ, সে মানে শূন্য ভেসে আছে এবং তার শরীর সম্পূর্ণভাবে মানে আলো আসছে তার শরীর থেকে, মনে হচ্ছে যে আলো কিন্তু তার শরীরটা। তো আমার মা একটু জিনিসটা ভালো মতো দেখে, তো দেখার পর আমার মা অনেক অনেক ভয় পায়। তো ভয় পেয়ে পরে মা দৌড়ে আসতে চায় এবং ওই সময়টায় পারে এসে শেষ শেষ হয়ে যায়। তো পরে ওখান থেকে আমার অনেক চেনা জানা কিছু নানা যাওয়ার কারণে সে আমার আম্মুকে দেখায়, আমার আম্মুকে বাড়ি পৌঁছে দেয়। তো পরে আমার আম্মু বাড়ি পৌঁছে অনেক অসুস্থ হয়ে যায় এবং পরে আমার নানা এবং নানিকে কিছুই বলতে পারতেছিল না, যে অনেক ভয় পাইছে আমার নানাই বুঝতে পারে। তো পরের দিন আমার নানা একজন হুজুরকে ডাক দেয় যে এই সমস্যাটা কি হলো এটা জানার জন্য। তো হুজুর যখন আসে তো তখন সে বলে যে আমি আপাতত তাকে একটু পানি পড়া দিয়ে যাচ্ছি এবং সে যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে এটা নির্দেশ করে দিয়ে যায় এবং বলে যায় যে তার একটা জিন আমার আম্মুকে দেখতে আসবে কি সমস্যা সেটা জানার জন্য। তো এটা আমার আম্মুকে যখন বলে আমার আম্মু অত্যন্ত প্রকার ভয় পেয়ে যায় যে এরকম জিন আসবে। তো পরের দিন ঠিকই আমার আম্মুকে বলা হয় যে ঘরে একা থাকতে এবং ঘরে একটা আগরবাতি রাখতে, ঘর যেন অন্ধকার থাকে। তো ঠিক আছে, আমার মা এভাবেই ঘরটা অন্ধকার থাকে এবং একটা ঘরে আগরবাতি লাগানো থাকে হয়। তো পরে আমার মা হয়তো বা 11টা এরকম একটা সময় বুঝতে পারে যে আমার মায়ের মাথার উপর দিয়ে কোনো কিছু একটা হাত বুলিয়ে দিচ্ছে। তো এটা আম্মু বুঝতে পারে, অত্যন্ত প্রকার ভয় পেয়ে যায় এবং তারপর অন্ধকার রুম, আসলে ভয়েরই কথা। তো ওই সময়টা আম্মু কৌতূহল বসত জিনিসটা হাত ধরে, তো হাত ধরার পর দেখতে পাই জিনিস মানে বুঝতে পারে যে অত্যন্ত ঠান্ডা জিনিসটা এবং নরম। তো পরে আর আম্মুর সাহস থাকে না, তো আম্মু আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে পড়ে। তো পরে কিছুদিন পর আমার নানাকে হুজুরটা জানায় যে ওই জিনিসটা তোমার যদি মাগরিবের আজানের পরে হতো তাহলে অনেক দেরি হয়ে যদি যাইতো তাহলে আম্মু হয়তো বা ক্ষতি করার একটা কিছু করতো, কিন্তু পায়নি। আর এরপর থেকে আম্মু অনেক সাবধানে থাকে এবং আম্মু চেষ্টা করে যে সবসময় অনেক দুপুর টাইমে পানি টানার।
ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আর ছোট্ট একেবারে ছোট্ট একটা ইমেল পড়ব, দেখেন কেমন লাগে। লিখছেন এভাবে, হ্যালো রাসেল ভাই, কেমন আছেন? আমার নাম অঞ্জন, আমি মৌলভীবাজার থাকি, আমি বলতে ফেলবেন একজন নিয়মিত লিসনার। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি ঘটনা, সময়টা 2006 সাল। এই ঘটনাটি আমার বন্ধুর কাছ থেকে শোনা, ওদের এলাকায় স্থায়ী জেলেদের মুখে শোনা যায় অনেক গা ছমছমে অভিজ্ঞতার কথা। বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যান তাদের কথা শুনে চমকে যেতে হয়। কয়েকজনের মুখোমুখি সাক্ষাতে কথা জানতে পারে তাদের অভিজ্ঞতার কথা, বিশেষ করে গভীর রাতে যারা মাছ মারতে যান বলে আছে। এবং ভোর হবার আগে নাকি তারা নদীর মোহনায় প্রচুর মাছ পাওয়ার পান। এই লোভে স্থানীয় অনেক জেলেই এই সময়টা বেছে নেন মাছ ধরার জন্য। যারা ওই সময় মাছ ধরতে গিয়েছেন তাদের প্রত্যেকেরই জীবনে কখনো না কখনো কোনো না কোনো অদ্ভুত ঘটনার মুখোমুখি হতে হয়েছে। সবার প্রথমে যার সাথে ওর কথা হলো তার নাম গফুর মাঝি। তিনি নিজের ভাইপো ওয়াহিদকে সাথে নিয়ে তিনি এক রাতে মাছ ধরতে বের হন। রাত 3টার দিকে হঠাৎ করে নদীর বাতাস একেবারে থেমে যায়। উল্লেখ্য, নদীতে বাতাস পড়ে যাওয়া মানে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। তিনি ওয়াহিদকে বলেন হাল ঘুরিয়ে ফিরতি পথ ধরতে। ওনারা মাছ ধরতে ধরতে অনেকটা ভেতরে চলে এসেছেন। হঠাৎ তারা উভয় লক্ষ্য করেন তাদের থেকে প্রায় মাইল খানিক সামনে একটি যাত্রী নিয়ে একটা নৌকা আসছে। নৌকাটা হয়তো চোখে পড়তো না, কিন্তু অবাক লাগলো কারণ নৌকার ওপরের ছাউনিতে একটা অদ্ভুত রঙের বাতি জ্বলতে দেখা যায়। অনেকটা নীলচে আভাবের হচ্ছে সেই বাতি থেকে। মানুষগুলো হয়তো বিপদে পড়েছে, এটা ভেবে গফুর মাঝি দ্রুত বৈঠাবে তার ভাইপোর সাহায্যে ওই নৌকার পাশে চলে যান। নৌকার ভেতরে উঁকি দিয়ে চমকে ওঠেন গফুর মাঝি। নৌকার ভেতরে মাঝি নেই, তার চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল নৌকার পাটাতনে একটি লাশ, অনেক পুরনো লাশ পচে গলে আছে। ছাউনির ভেতরে একটা মরচে পড়া হারিকেনে আগুন জ্বলছে। গফুর মিয়ার মুখ দিয়ে তখন চিৎকার বেরিয়ে আসে। চাচাকে চিৎকার করতে দেখে বইটা ফেলে দ্রুত চাচার পাশে চলে আসে ওয়াহিদ। দেখে চাচার মাথা ঘুরে চাচা পড়ে যাচ্ছেন, দৌড়ে গিয়ে কোনো মতে চাচাকে ঠেকায় সে। সাথে সাথে সামনে উঁচু করে সামনে তাকিয়ে দেখে সেখানে কোনো নৌকা তো দূরের কথা, আশেপাশে ঘন অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অথচ সে নিজে ওই যাত্রী নৌকায় নৌকা ঠেকিয়েছিল, নৌকায় নৌকায় ধাক্কা খাওয়ার আওয়াজ পর্যন্ত শুনেছিল। ঠিক খানিক বাদেই প্রচণ্ড বাতাসে তাদের নৌকা ডুবুডুবু হয়ে পড়ে। তারপর কোনো মতে তারা নৌকা নিয়ে বাড়ি ফেরে। ওই নদীর ওই দিনের ঘটনায় গফুর মিয়া রাতে আর মাছ ধরতে যান না। এই ছিল ঘটনা। অঞ্জন সূত্রধর আমাদের এই ঘটনাটি পাঠিয়েছেন এবং তার বাড়ি নবীনগর বড় কাপন উপজেলা, জেলা উপজেলা মৌলভীবাজার, বাংলাদেশ। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে এবং বিরতির পরে আমরা একটা অডিও ক্লিপ শুনবো, তারপরে আবারও ফিরে আসবো। আশা করছি সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি, এরিয়া এফএম এন্ড ডু ফুর্তি।
ভূত এফএম, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিনফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুটকেলের এফএম। আমি রাসেল আছি সাথে, আমার সাথে রয়েছে মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঘড়িতে সময় রাত 1:37। আমরা চলে যাব আমাদের অতিথির কাছে এবং তার শেষ ঘটনাটা আমরা শুনে আসবো। এরপর একটা অডিও ক্লিপ আমাদের হাতে আছে, সেই অডিও ক্লিপটি আমরা প্লে করব। চলে যাচ্ছি ঘটনায়। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব।
আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ইমরান হোসেন, মিরপুর ঢাকা থেকে। তো আজকে যে ঘটনাটা আমি বলবো সেটা আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো ঘটনাটা হচ্ছে এরকম যে আমি সাধারণ দিনের মতোই নিজের ঘরে ঘুমোতে যাই। তো আমার যখন ঘুমাতে যাই, তো ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরে,
আর একটু জোরে বলবে প্লিজ,
যখন আমি আমার ঘরে ঘুমাতে যাই, তো ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ পরেই আমি ফিল করতে পারি যে আমার ঘরের যে আবহাওয়াটা এটা অত্যন্ত ঠান্ডা হয়ে গেছে একটু। তো আমি একটু এটা ভয় পেয়ে যাই যে এটা কেন হলো। তো আমি সেটা স্বাভাবিকভাবেই নিই যে হয়তো বা আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা, এই জন্যে হয়েছে। তো ঠিক আছে, আমি আবার ঘুমানোর চেষ্টা করি। তো এবার যখন আমি ঘুমাতে যাই, তো আমার মনে হচ্ছিল যে আমার পাশে কোনো কিছু চলাফেরা করতেছে অথবা হাঁটাহাঁটি করতেছে। তো আমার মনের মধ্যে কেমন একটা ভয় চলে আসে যে এটা কী হচ্ছে। তো আমি আবার আল্লাহর নাম নিয়ে সুরা পড়ে চেষ্টা করি আবার ঘুম। তো এবার ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে আমি চিৎকার দিয়ে উঠি যে আসলে যেটা হলো সেটা না হলেও পারত, যে আমার বাম হাতে কোনো তিন আঙ্গুলের একটা আঁচড়ের দাগ হঠাৎ করে আসে। এবং আমি চিৎকার দিয়ে উঠে ভয় পেয়ে যাই যে কি হলো এটা। তো আমি আমার চিৎকার শুনে আমার বাবা মাও চলে আসে যে কি হলো হঠাৎ করে আমার। তো পরে আসার পরে আম্মু আব্বু বলে যে তোমার কি হয়েছে, তুমি এত চিৎকার কেন দিলে। তো আমি বলি যে আমি জানি না, আমার হাতে মনে হচ্ছে যে কেউ খামচি দিছে। তো আমি পরে যখন দেখি জিনিসটা লাইট দেওয়ার পর জিনিসটা দেখতে পাই যে হ্যাঁ সত্যি আমার হাতে তিনটা আঙ্গুলের খামচির দাগ এবং অনেক বড় বড় ছিল। তো আমি এটা আসলে নিতে পারতেছিলাম, অনেক ভয় পাচ্ছিলাম। তো পরে আব্বু বললো যে ঠিক আছে, সমস্যা নেই, আমি সোয়া করে দিচ্ছি, তুমি ঘুমাও। তো ঠিক আছে, আমি ঘুমিয়ে যাই। তো পর কিছুদিন পরে আমার একজন হুজুর আমার সাথে দেখা করতে আসে। এই সমস্যাটা যখন আমার আব্বু হুজুরকে বলে, তো সে আসার পরে সে আমার সব ঘটনা যখন শুনি, তো সে বললো যে ঠিক আছে, তুমি এক কাজ করো, সেটা যে তুমি সবসময় পবিত্র থাকার চেষ্টা করো এবং আমি দেখতে চাই যে তোমার সমস্যাটা কি। তো সে আমাকে কিছু কথা বলে দেয় যে তুমি দোয়াগুলো পড়বে এবং সবসময় চেষ্টা করবে যে রাতে তাড়াতাড়ি ঘুমানোর এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার। তো এরপর থেকে আমি এভাবেই থাকি, আমার এরকম কোনো সমস্যাও পরে হয়নি। কিন্তু মাঝে মাঝে আমি জানি না আমার কি হয় যে আমার কানের পাশে কোনো একটা আওয়াজ আসতে থাকে, তারপরও আসলে আমি বুঝি না যে আওয়াজটা কিসের। অনেক সময় ভয় পেয়ে চুপচাপ থাকি, অথবা অনেক সময় বাবা মাকে বলি যে এই সমস্যাটা হচ্ছে কি করা যায়, তো আব্বু আম্মু বলে সমস্যা নেই বাবা, হয়তো বা এটা আমার আগে থেকেই এটা থাকায় আসলে আমারও আমার বাবা মা এখন জিনিসটা ভাবে কেয়ার করে না। বাট তারপরও আমি এই জিনিসটা থেকে চাচ্ছি যে কীভাবে শেষ হোক আমার লাইফ থেকে সমস্যাটা, কারণ এভাবে তো সবসময় বাঁচা যায় না। তো এই ছিল আমার ঘটনা, সবাই চাই।
অনেক ধন্যবাদ আপনাকে। আমি কিছু কমেন্ট পড়ব এবং তারপরে আপনাদের একটা অডিও ক্লিপ শোনাবো। নুসরাত মালা আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, তিনি বলছেন যে রোজা সারাদিন রোজা রেখে হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিলেন এবং মাত্র ঘুম ভাঙল, দেন ভূতাফাম শোনা শুরু করলেন। জিএমস শহীদুল ইসলাম সোহাগ আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। রিফাত ইসলাম আমাদের সঙ্গে আছেন, ভালো লাগছে তাই লিখেছেন। সঞ্জীব রহমান আমাদের সঙ্গে আছেন, জোস আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, সন্দীপ হুসাইন, এছাড়াও আমাদের সঙ্গে মেহেদি হাসান আছেন লিখেছেন নাইস, রাজীব চৌধুরী আমাদের সঙ্গে আছেন, নাজমুল আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আহমেদ নয়ন, এছাড়াও শিমুল শাওন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রুবেল আহমেদ, এছাড়াও আছেন আমাদের সঙ্গে আদনান হাবিব, আরিয়ান জয় আমাদের সঙ্গে আছেন, নাজমুল আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন, প্রীতম হাসান আছেন আমাদের সঙ্গে, আর এম সন্ধি ঢাকা কলেজ থেকে আছেন আমাদের সঙ্গে, নাজমুল আহমেদ শুভ আমাদের সঙ্গে আছেন, স্পর্শিত স্পন্দন আমাদের সঙ্গে আছেন নোয়াখালী থেকে শুনছেন তিনি, মুনতাসির রহমান সিজান আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন হুসাইন শাকিল, আল আমিন আর এম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন নাজমুল গগন, আমাদের সঙ্গে আছেন আরিয়ান জয়, এছাড়াও আমাদের সঙ্গে আছেন মিহাদ জয়, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি তানজিম হুসাইন, নাজমুল হুসাইন বাপ্পি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন সম্রাট রনি, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সাইফুল আলম রনি, সুমন রানা আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন শত ডানার প্রজাপতি আছেন, আমাদের সঙ্গে শিহাবুদ ড্রিমলেস বয় আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আর আই রাহুল, এছাড়াও আছেন আমাদের সঙ্গে মোহাম্মদ সাব্বির খান, সিলেট মৌলভীবাজার থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এম ডি আপন আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে অনেকেই, এবং মোহাম্মদ আমির হুসাইন খান অনেকদিন পর শুনছেন ভালো লাগছে, তামিম খান আমাদের সঙ্গে আছেন, রানা দেব আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন আজকে ভূতক্রম অসাধারণ হচ্ছে। আমি জানি না এটা মানে আমি জানি যে আপনাদের দু ধরনের ফিডব্যাক পাবো, কেউ কেউ হয়তো গ্রামের ঘটনা বেশি পছন্দ করেন, তাদের কাছে আজকে বেশি ভালো লেগেছে, হোপফুলি তারা লিখছেন এখানে। শাহরুখ আলম সাজিদ আমাদের সঙ্গে আছেন, রেকর্ড পাঠাবো কিভাবে? আচ্ছা, আপনি আপনার ফোন দিয়ে একটা কোয়াইট প্লেসে যেখানে কোনো আওয়াজ টাওয়াজ নাই, ঘরের ফ্যানটা অফ করে দিবেন মাস্ট এটা, তারপরে রেকর্ডটা করবেন এবং সেই রেকর্ডটা করে সেটা মেইল করে পাঠিয়ে দেবেন, ইমেইলে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন আমাদের অডিও ক্লিপটি, আমাদের bhutafm@fm.fm এই অ্যাড্রেসে। আমাদের সঙ্গে আলফাহাদ আছেন, আমাদের সঙ্গে আছেন নাজমুল আহমেদ শুভ বরিশাল থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন এম ডি সাইয়েদ আলী রাজশাহী থেকে শুনছেন, নিরয় হাসান হোসেন নীল আমাদের সঙ্গে আছেন। আমরা প্রচুর ঘটনা পাই রাজশাহী এবং খুলনা থেকে, প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা পাই, অন্য সব জায়গা থেকে তো আসে কিন্তু স্পেশালি এই দুটো জায়গায় এত ঘটনা কেন পাই আমি জানি না, তবে প্রচুর পাই রাজশাহী এবং খুলনা এই দুটো জায়গা থেকে, ঢাকা থেকে তো পাই, চট্টগ্রাম থেকেও পাই, সব জায়গা থেকে পাই, কিন্তু আমি চাই যে সব জায়গা থেকেই সমানভাবে ভয়ের ঘটনা পেতে। তো যাই হোক, আমাদের সামনে ঈদ এবং এখন মাহে রমজান চলছে এবং সিয়াম সাধনার মাস মাস এটা আমরা সবাই জানি, এবং আশা করব যে এই রমজানে আপনিও সুস্থ থাকবেন এবং সুস্থভাবে সব রোজাগুলো পালন করতে পারবেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দিন এবং আমাদের সবাইকে সেই তৌফিক দিন আল্লাহ। এবং আমরা ঈদে একটা অসাধারণ একটা এপিসোড করতে চাই যেটা আপনাদের হেল্প দরকার, আপনাদের পাঠানো ঘটনা নিয়ে। সুতরাং ঈদের স্পেশাল এপিসোডের জন্য আপনার জীবনের স্পেশাল ঘটনাটি পাঠিয়ে দিন আমাদেরকে যত দ্রুত সম্ভব, কারণ ঈদের আর খুব বেশি দেরি নেই, মানে ঘটনা সিলেক্ট করা, তারপরে আপনাদেরকে ডাকা স্টুডিওতে, সবকিছু মিলিয়ে একটু হয়তো সময়ের ব্যাপার। তো ঈদের দিনটা আমরা ভূত এফএম দিয়ে কাটাতে পারি এবং মানে সারাদিন ব্যস্ততা শেষ করে নামাজ পড়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আমরা কাটাতেই পারি ঈদের একটা দিন। তো যাই হোক, কথা হবে আবারও আগামী সপ্তাহে, তবে যাওয়ার আগে বলে দিই একটা অডিও ক্লিপ কিন্তু আপনাদের শোনাবো, সুতরাং অবশ্যই থাকুন আমাদের সঙ্গে এবং কথা হবে আগামী সপ্তাহে ঠিক রাত 11:59। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনে থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুলফিল থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।
হ্যালো স্যার, রাসেল ভাই, আমি সৌদি আরব থেকে বলতেছি। আমি এর আগে একটা ঘটনা পাঠাইছিলাম, আপনারা সেটা প্রচার করছেন, ধন্যবাদ। তো আমি আমার নাম পরিচয় কিছু প্রকাশ করতে চাচ্ছি না, কারণ আমি আরেকটা ঘটনা আমাদের গ্রামীণ ঘটনা আমি একটু শেয়ার করতে চাই, যদি আপনাদের ভালো লাগে প্রচার করবেন। এই ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামে, আমাদের গ্রামে একটা ফ্যামিলি আছে, ওনারা যে ফার্স্ট জেনারেশন যিনি ছিলেন ওনারা ছিল ওনারে আমি দেখছি ব্যক্তিগত ভাবে। ওনার বয়স, আমি যখন চাকরিটা করি সে 91 সালে, সেই সময় তারও আগে মানে 2-1 বছরের মধ্যে উনি মারা গেছেন। ওনার আমি টিভিতে দেখছি, এখন চলতেছে ওনাদের 4th জেনারেশন। 3rd জেনারেশন যে আছে উনি একজন আছেন, উনি এইসব আমল টামল এইসব করেন, হাফেজ সাহেব, ওনারও বেশ কিছু ঘটনা আছে। কিন্তু আমি 2nd জেনারেশন যে আছে ওনার সাথে যে ঘটনাটা উনি বলছেন ওনার কাছে শুনছিলাম, সেটা আমি শেয়ার করতে চাচ্ছি, এখন সেটাই বলব। তো এই ঘটনাটা ওনারা আসছেন সেই আজমির থেকে এখানে আসছেন, ওনার যে 1st জেনারেশন যে ছিলেন ওনার ঘটনা এটা। ঘটনা হচ্ছে এরকম, সেই সময় অনেক আগের ঘটনা, সেই সময় তো বিয়ে করে বউ নিয়ে পালকিতে করে নিয়ে আসার প্রচলন ছিল। তো সেই ধরনের একটা বিয়ে, লোকজন পালকিতে করে নিয়ে আসতেছিল বউ। তো সেই সময় তো কৃষ্ণের অনেক দূরত্ব দূর ছিল, একভাবে হাইট আসা যায় না, তার জন্য হয়তো রেস্ট করতে হয় আবার জলে, এইভাবে আসে। এই ধরনের রেস্ট করার জন্য বসছে ওনারা, রেস্ট টেস্ট করে যখন বউ নিয়ে আসবে পালকি ঘাড়ি উঠাইছে, যেমন তখন দেখা যায় পালকি হালকা লাগে, এবং মানুষ থাকলে এক ধরনের ওজন থাকে আর শুধু পালকির ওজন, তো ওরা তো বুঝতে পারে ভিতরে তো হালকা লাগে, তো খুলে দেখা দরকার সমস্যা কি ভিতরে। তো যারা ছিল ওনারা দায়িত্ববান লোকজন ছিল, তো হাজবেন্ডও ছিলেন, তখন হয়তো খুলে দেখছে যে বউ নাই। সেই সময় নাকি এরকম হতো সবসময়, প্রায় সময় ডাকাত নিয়ে গেলে তো চোখের সামনে দিয়ে উঠায় নিয়ে যেত মেরে টাইরা, তো যখন ভিতর থেকে নাই তখন নিশ্চয়ই এটা কোন ধরনের সমস্যা। সে সময় এরকম হইতো, তো ওনারা জানেন যে এরা দুষ্ট জিনের কাজ, সেই জন্য ওনারা তখন বড় হুজুর যে আমাদের এখানে ছিলেন ওনার স্মরণাপন্ন হয়েছিলেন, তখন উনি এমন টামল করে বললেন যে কেউ একজন আছে যে ভালো ঘোড়া চালাইতে পারে, ওনার আর খুব সাহসী এরকম লোক দরকার। একটা কুকুরের গলায় একটা চিঠি বাইরে দিয়েছেন, কুকুর যেখানে দেখা যাবে ঘোড়া নিয়ে ওটার পিছনে দেখতে হবে। তো কুকুর এইভাবে ছুটছে, পিছনে ঘোড়া নিয়ে উনিও যাচ্ছে, কুকুর এক জায়গায় দূরে যাইতে যাইতে এক জায়গায় নাকি মাটি আঁচড় দেয় যে কুকুর, তো দেখছেন কিনা যায় না মাটি, কুকুর মাটি আশ্রয়, তো মাটি আশ্রয়তে আশ্রয়তে অজ্ঞান হয়ে পড়ে গেছে। তো এখন উনি বলছে ওই জায়গায় খুঁড়ো খুঁড়তে হবে, খুঁড়ে গর্ত খোঁড়ার পরে দেখা গেল ওইখানে একটা দরজা, সেই দরজা পরে বলছে উনি নক করতে, এই ধরনের কিছু একটা নক করছে, পরে দরজাটা খুলল একজন, তখন উনি সালাম দিয়ে ওই চিঠিটা হাতে দিছে, সেইরকম হারায় গেছে বউ উঠায় নিয়ে আসছে কেউ। তখন ও দেখে তারপরে উনি আর কি বউ হ্যান্ড ওভার করে দিছে। তো এটা আমার শোনা ঘটনা, আমিও দেখি না এখন, ওনারাও কেউ জীবিত নাই এখন। এটা যদি বলেন প্রমাণ দেন কোথেকে শুনছেন, ইন্ডিয়া আজ যদি কোন কোথাকার ঘটনা আমি বলতে পারবো না, যদি আমার কাছে তখন আমি শুনেছিলাম ওনারও মিথ্যা কথা বলার কথা ছিল না, উনি যে মানুষ ছিলেন উনি মিথ্যা কথাও বলবেন না, আর শুধু শুধু বাহাবা নেওয়ার দরকার নাই ওনার কাছে, এমনি লোকজন আছে। তো এটাই ছিল ঘটনা, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।